সংখ্যা প্রতি সপ্তাহের মতো বৃহস্পতিবার রাত 11টা মানে ভূতক্রম হরর ক্লাব সৃষ্টি চলে এসেছে। হরর ক্লাব নিয়ে রেডিও ফুর্তি 88.8 FM এই মুহূর্তে আপনি আছেন আর আপনার জন্য 11টা থেকে 2টা পর্যন্ত হরর গল্পের একটা কালেকশন নিয়ে বসে আছি। অনেকগুলো হরর গল্প শুনবো, আমাদের সাথে একটা হরর ক্লাব আছে, তাদের সাথে আড্ডা হবে। আজকে যে গল্পগুলো আছে সেই গল্পগুলোর মানে মেইন স্টোরি আমাদের যেটা, সেটা হচ্ছে বিমল করের গল্প শব্দের রহস্য। খুব রহস্যজনক একটা গল্প এবং খুব মজারও একটা গল্প। আর এর বাইরে আরো আছেন আমাদের কাছে মেইল থেকে আমরা যে স্টোরিগুলো কালেক্ট করি, এইবার আমরা আজকে দুটো স্টোরি নিয়েছি মেইল থেকে। মেইল অফ দ্য উইক একটা স্টোরি থাকছে, এছাড়াও আরেকটা স্টোরি থাকছে। এর আগে বিভিন্ন সময়ে মেইল যে ভালো ভালো স্টোরিগুলো আছে যেগুলো উইকলি আমরা একটা করে স্টোরি পড়তে গিয়ে যেগুলো হারিয়ে যায় সেখান থেকে কালেক্ট করে একটা স্টোরি আছে। আমরা একটা খুব পুরাতন একটা আনসেন্সর স্টোরি আমরা আজকে আবারও প্লে করছি এবং সঙ্গত কারণে প্লে করছি। ওই স্টোরিটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল এবং এখন পর্যন্ত যে কয়টা আনসেন্সর স্টোরি আমরা প্লে করেছি যেগুলো খুব অবাক করা, অদ্ভুতরে বলি না অদ্ভুতরে যেগুলো, কিংবা কিছু কিছু সময় হয়তোবা হাস্যকর, কিছু কিছু সময় মানে সেটা বাস্তবে আসলে হওয়ার কোনো সম্ভাবনাই নেই, যদিও প্যারানর্মাল মানেই তো এটা, যেটা আসলে নর্মালি হয় না সেই বিষয়টাই যেহেতু চলে আসে। তারপর কিছু কিছু অদ্ভুত স্টোরি সেগুলো আমরা আনসেন্সর্ড স্টোরিতে রাখি। তো এবারে আনসেন্সর্ড স্টোরিটা, সেটা বিভিন্ন মানুষেরও অনেকের রিকোয়েস্টও ছিল এই স্টোরিটা আরেকবার তারা শুনতে চেয়েছিল। মানে একটা মানুষ যে মনে প্রাণে বিশ্বাস করে তার একজনের সাথে রিলেশন হয়েছিল এবং সেটা বাস্তব জগতের কেউ না, এবং তার ইমোশনটা শেষের মানে তার পুরো স্টোরি টেলিং এর শেষ দিকে এসে তার ইমোশনটা একদম সে ঢেলে দেয় এবং সত্যি সেটা খুব অবাক করে। সেই স্টোরিটা থাকছে আনসেন্সর্ড সেগমেন্টে আজকের। আর মেইলের যে দুটো স্টোরি আছে সেই দুটো স্টোরি, একটা রাজ হরর ক্লাব থেকে পাঠানো একটা স্টোরি এবং আরেকটা স্টোরি নোয়াখালী থেকে আমাদেরকে রেগুলার একটা সময় গান গেয়ে পাঠাতেন সেই হৃদয় খান। তিনি প্রমাণ করেছেন তিনি শুধু গান গাইতে পারেন না, গল্প লিখতে পারেন। তিনি একটা গল্প লিখে পাঠিয়েছেন, বেশ কয়েকটা গল্প পাঠিয়েছেন, তার ভিতর থেকে একটা গল্প আজকে আমরা পড়ব। তো পুরোটা সময় আশা করি খুব ভালো যাবে। বরাবরের মতোই ফার্স্ট আওয়ারের একদম শুরুতে আমরা যেটা করি যে নোট অন ট্রিপল প্লে, তিনটা গান শুনে আমরা ফিরে আসি এবং তারপর আমরা হরর ক্লাবের সাথে কথা বলবো। কথা বলতে বলতে আমরা মেইল অফ দ্য উইকে চলে যাবো। আর ততক্ষণে আপনি আপনার কথা আমাদেরকে জানিয়ে দিতে পারেন, আপনার ক্লাবের কথা আমাদেরকে জানিয়ে দিতে পারেন। সে সব কথা জানানোর উপায় দুটি উপায় আছে। একটা উপায় ফেসবুকের মাধ্যমে facebook.com/radiofurti ঠিকানা এসে আপনি হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার কথা। এছাড়া আপনি আমাদেরকে মেইল করতে পারেন bootfm@radiofurti.fm এই ঠিকানায় মেইল করবেন। সাবজেক্ট ফিল্ডে লিখতে অবশ্যই ভুলবেন না হরর ক্লাব। আমরা চলে যাচ্ছি ফিরে আসছি আরো কথা নিয়ে, সঙ্গে থাকুন শুনছেন রেডিও ফুর্তি 88.8 FM। হ্যাঁ, আপনি আছেন রেডিও ফুর্তি 88 FM আর চলছে ভূত FM হরর ক্লাব। ভূত FM হরর ক্লাব একদম শুরুতেই আমরা বলেছিলাম যে একটা স্টোরি শোনাবো মেল অফ দ্য উইকের। স্টোরিটা শোনার আগে এই মুহূর্তে যারা আমাদের সাথে আছে, যে হরর ক্লাবটা আজকে আমাদের সাথে আছে তার সাথে অনেক আর একবার পরিচিত হয়ে নিই। নাম এবং কোথায় এসেছেন?
হাই, আমি রূপ, আসছি বাসাবো থেকে।
হ্যালো, আমি সাজেদ, আসছি বাসাবো থেকে।
ওয়াও, তো সাজেদ আজকে প্রথম ফার্স্ট টাইম হরর ক্লাবে? অনেক চিন্তা করতে হচ্ছে মনে হচ্ছে নাকি?
না না, মানে অ্যাকচুয়ালি মানে এখন তো রেগুলার মেম্বার আমি অ্যাকচুয়ালি।
হ্যাঁ অবশ্যই, এবং এই রেগুলার মেম্বারদের দিয়ে কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে ভূত এফএম হরর ক্লাব। তো সাজেদ, আগে কিভাবে হরর ক্লাবের সাথে কিভাবে কানেক্টেড হওয়া, কিভাবে?
আমি রূপের মাধ্যমে আর কি কানেক্টেড
হওয়া। রূপের রূপ দেখে নাকি হরর ক্লাবের রূপ দেখে?
না, হরর ক্লাবের রূপ দেখি আর কি।
ওকে,
ভূত এফএম শোনা হয় তার মাধ্যমে রূপের সাথে কথা হয়, তো হরর ক্লাবে আসে বা নিয়মিত একটা মেম্বার, তো হিসাবে ওর সাথে আসে।
ভূত এফএম খুব শোনা হয়?
জি জি।
তো ভূত এফএম ঠিক কবে থেকে, এখন কি করছেন আপনি এমনিতে?
জি, আমি এখন পড়ালেখা করতেছি একটা ইউনিভার্সিটিতে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিএসসি করতেছি।
কোন ইয়ারে আছেন?
জি, আমি ফাইনাল ইয়ারে।
ফাইনাল ইয়ারে। আর ভূত এফএম শোনেন কবে থেকে?
ভূত এফএম শুনি 2012 সাল থেকে।
আচ্ছা আচ্ছা, তো অনেকদিন থেকে ভূত এফএম শোনা হচ্ছে। কোন ঘটনা শেয়ার করা হয়েছে ভূত এফএমে?
না, এখনো হয়নি আসলে ওরকম।
এরকম কোন হরর ঘটনা কি জীবনে ঘটেছে কখনো?
আমি কোন সময় হর মানে কোন ঘটনা কোন
প্যারানর্মাল কোনো কিছু ফেস করা হয়নি।
চাই মানে আমার সাথে
ওকে, আমরাও চাই। এই যে আপনার সাথে যেন হয় নাকি, তাহলে সে ঘটনা চলে যায়। তবে আমি আসলে জানি না যে আদৌ যে কোনো মানে কোনো কিছু ঘটবে কিনা, বা আমার জীবনে এখন পর্যন্ত ঘটেনি। তবে এই হরর ঘটনাগুলো বা গল্পগুলো শুনতে অন্তত খুবই ভালো লাগে। আশা করি আপনারা আজকে স্টুডিওতে বসে আমাদের স্টোরিগুলো শুনবেন, খুবই ভালো লাগবে। রিসেন্টলি একটা অফার আপনাদেরকে মানে আমার কাছে খুব ভালো লেগেছে, সেই অফারটা আপনাদের জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে গ্রামীণ ফোনের যে সিম রিপ্লেসমেন্ট, 3G সিমটা আপনি যদি 4G তে কনভার্ট করে নেন অর্থাৎ রিপ্লেস করে নেন, তবে আপনি পাবেন 5GB ইন্টারনেট একদম ফ্রি, মেয়াদ থাকছে 7 দিন। আপনার পছন্দের মুভিগুলো কিন্তু এই ফাঁকে ডাউনলোড করে ফেলতে পারেন, হরর মুভি ডাউনলোড করে ফেলুন। একটা অনেকগুলো মুভি ডাউনলোড করতে পারবেন গ্রামীণ ফোন 4G কানেকশনে, আপনার চলবে অনেক অনেক ডাউনলোড আপলোড এবং শেয়ারিং একদম চিপি স্পিডে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.gramin4.com। এখন আমরা চলে যাব একটা ছোট্ট ব্রেকে, এবং এই ব্রেকটা একটা গানের ব্রেক, এবং গানের ব্রেকের পরে আমরা চলে আসবো, এবং তখন আমাদের সাথে থাকবে আমাদের মেল অফ দ্য উইক এর স্টোরিটা, খুব সুন্দর একটা স্টোরি। সেই স্টোরিটা শোনার জন্য আরেকটু অপেক্ষা আপনার বাড়িয়ে দিলাম, শুনবো এসিডিসি। আপনার সাথে ভূত এফএম হরর ক্লাব নিয়ে আর বলেছিলাম যে যখন ফিরে আসবো তখন আপনার জন্য নিয়ে আসবো মেইল অফ দ্য উইক এর আজকের সেরা স্টোরি, যেটা সেটা। আর এই স্টোরিটা সিলেক্ট করা হয়েছে যে ক্লাবের কাছ থেকে পাঠানো, সেটা হচ্ছে রাজ হরর ক্লাব টিআর তৌসিফ, সে আমাদেরকে লিখে পাঠিয়েছে। এটা একটু অন্যরকম কিছু লেখার চেষ্টা করলাম, কথোপকথনটা ভালো লাগলে পড়ে শোনাবেন। লিখেছিলেন মেইলে টিআর তৌসিফ, সো গল্পটা আমার কাছে ভালো লেগেছে, আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো শুরু করি গল্পটা। মানুষজনের হুশ বুদ্ধি দেখে মাঝে মাঝে প্রচন্ড বিরক্ত লাগে। এই মাঝরাতে কেউ দেখা করতে আসলে তাকে অবিবেচক ছাড়া আর কি বা বলা যায়। ছেলেটার দিকে তাকালাম, বয়স 18-19 হবে, মোটা লম্বা চওড়া একটা ছেলে, গলায় দামি একটা চেইন পরে আছে, ঠিক চেইন বা চেইনের ভেতর লকেট জাতীয় কিছু ঝুলছে, মনে হয় তাবিজ টাবিজ হবে। ঘুম ঘুম চোখে ছেলেটার দিকে তাকিয়ে বিরক্ত ভাবে বললাম, কি ব্যাপার বলুন তো? ছেলেটা একটু কাশি দিয়ে গলা পরিষ্কার করে বলল, কিছু মনে করবেন না, আমি আসলে খুবই বিপদে আছি। ছেলেটার কথা শুনে বোঝা গেল একটা প্রচন্ড আতঙ্ক তার ভেতর, কেন যেন আমার মধ্য দিয়ে হিমেল একটা বাতাস পড়ে গেল। আমি বললাম, মানে? ছেলেটা বলল, শুনলাম আপনি অতি প্রাকৃত বিষয় নিয়ে আগ্রহী, তাই আমার জীবনের একটা গল্প শোনাতে আসলাম। আমি একটু বিরক্ত হলাম, আবার তারপর কেমন যেন একটু হাসি পেল। এই রাত দুপুরে আপনি আমাকে ভূতের গল্প শোনাতে এসেছেন? ছেলেটা বলল, দেখুন পুরো গল্পটা না শুনলে আসলে আপনি বুঝতে পারবেন না আমি কিসের ভেতর দিয়ে যাচ্ছি। কি জন্য জানি না আমার একটু ইন্টারেস্ট হলো। ছেলেটাকে বললাম, বলতে থাকো আমি কফি বানাই। ছেলেটা বলা শুরু করল, সাধারণত অতি প্রাকৃত ঘটনাগুলো পুরনো পাশা কেন্দ্রিক হয়, তবে আমার ঘটনাটা মোটেও তেমন নয়। আমরা যে বাসায় থাকতাম সেটার বয়স খুব বেশি না, 5-7 বছর, 3-তলা বাসা, টাইলস করা। আমরা থাকতাম 3rd floor, 2 floors বাড়িওয়ালা আর 1st floor একটা নতুন দম্পতি থাকত। আমার বয়স তখন ছিল 11 বছর। আমি সকালে ভালোই দেরি করে ঘুম থেকে উঠতাম, কিন্তু একদিন ভোর 6টায় ঘুম ভেঙে গেল। বাসার নিচে মানুষের জপলা দেখতে পাচ্ছিলাম, পুলিশ এসেছে। নিচে গিয়ে দেখলাম নিচ তলায় যে দম্পতি থাকত তাদের মধ্যে বউটা ফ্যানের সাথে গলায় দড়ি দিয়েছে। গত রাত স্বামী বাসায় ছিল না, পুরো বাসা ফাঁকা ছিল। পুলিশ এসে কনফার্ম করল যে রাত 3-4 দিকে মারা গেছে। মহিলার আত্মহত্যার পর ওই বাসার নিচতলায় আর নতুন কোনো ভাড়াটি উঠত না। আমি ছেলেটাকে একটু থামিয়ে দিলাম, কফির কাপ বাড়িয়ে দিয়ে বললাম, তারপর থেকে মহিলার আত্মা বাসে উৎপাত শুরু করল, তাই তো? ছেলেটা বলল, স্বাভাবিকভাবে সবাই তাই বললেও ব্যাপারটাকে আসলে উৎপাত বলা চলে না, কিছু অদ্ভুত ঘটনা ঘটা শুরু করে। আমি মুচকি এসে বললাম,
আচ্ছা কন্টিনিউ।
ছেলেটা কফিতে চুমুক দিয়ে বলা শুরু করল, আত্মহত্যা মহাপাপ, যেন স্রষ্টার ক্ষমতা নিজের হাতে তুলে নেবার চেষ্টা করা। আত্মহত্যা করলে সে আত্মা কখনো কোথাও স্থান পায় না। আমি আবার হাসলাম, বললাম, আমি খুব একটা আত্মায় বিশ্বাস করি না, আমি সংশয়বাদী। ছেলেটা বলল, বিশ্বাস করার কারণ থাকলে সবাই করে। আমি বললাম, যা হোক গল্পে ফিরে যাও। ছেলেটা গল্পে ফিরে গেল। আমাদের তিনতলা বাসাটা পুরোটা এসি করা ছিল। একদিন বাসায় বাড়িওয়ালা ছিল না, আমার আব্বু আম্মু দুজনেই জব করে, আমি বাসায় একা থাকি, তাই বলা যায় পুরো তিনতলায় আমি একা। হঠাৎ ঘামতে শুরু করলাম, এসি ঠিকই চলছে কিন্তু রুম গরম হয়ে উঠছে। আমি অবাক হলাম, ভাবলাম এসিতে সমস্যা হচ্ছে নাকি। রুম থেকে বের হয়ে পাশের ঘরে গেলাম, কিছুক্ষণ পর দেখলাম আমি ঘামে ভিজে গেছি, পুরো রুম গরম হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম। সাধারণত আমরা গল্প টল্প পড়ি যে অশুভ কিছুর উপস্থিতিতে রুম ঠান্ডা হয়ে যায়, কিন্তু আমাদের বাসায় গরম হয়ে যাচ্ছিল, তাই ওরকম কিছু মনে হয়নি। আমি মোটা তো, তাই ভেবেছিলাম প্রেশার বেড়ে গেছে। বাসা লক করে বেরিয়ে নিচে ডাক্তারের কাছে গেলাম, চেক আপ করিয়ে দেখলাম সব স্বাভাবিক। সন্ধ্যে বাসে ফিরছিলাম, তিনতলা সিঁড়িতে ওঠা আমার মতো মোটা মানুষের জন্য রীতিমতো অনেক বেশি কষ্টকর। ধীরে ধীরে উঠছি, হঠাৎ খেয়াল করলাম সিঁড়ি ঘরের লাইটগুলো টিমটিম করা শুরু করল। আমি ভাবলাম ভোল্টেজ আপ ডাউন করছে, কিন্তু সিঁড়ির স্টেনলেস স্টিলের রেলিং নখ দিয়ে আঁচড়ানোর সত্ত্বে আমার আত্মারা মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। ভালো ভয় পেয়েছিলাম সেদিন, তারপরও ব্যাপারটা মনের ভুল ভেবে চেপে গিয়েছিলাম। এরপর অনেকদিন কেটে গিয়েছিল, প্রায় দেড় দুই বছর আমি রীতিমতো ভুলিয়ে গিয়েছিলাম। তারপর হঠাৎ একদিন দুপুরবেলা আবার পুরো বাসায় আমি একদম একা। আমি বিছানায় বসে ফোনে কিছু করছিলাম, হঠাৎ আমার হাত পা অসাড় হয়ে গেল, আমি সোজা হয়ে বসে থাকতে পারছিলাম না, শুয়ে পড়েছিলাম। এরপর একটা সময় আমি হাত পা কিছুই নাড়াতে পারছিলাম না, দুই কান ফোঁ ফোঁ করছিল। বুঝতে পারছিলাম যে আমার আমার জিহ্বাটা যেন বের হয়ে আসছিল, গলায় আর পেটে কেমন যেন হাতের ছোঁয়া পেলাম, কোনোভাবেই নড়তে পারছিলাম না। এভাবে 30 কি 35 মিনিট কেটেছে, তারপর হঠাৎ আবার সব স্বাভাবিক হয়ে গেল। কে যেন কলিং বেল দিচ্ছিল, আমার বুক তখনও থকথক করছিল। দরজা খুলে দেখলাম মা অফিস থেকে একটু আগেই চলে এসেছে। মাকে সব খুলে বললাম, মা সব শুনে ডাক্তারের কাছে নিয়ে গেল। আমাদের পরিবারের কেউ বিন্দুমাত্র কুসংস্কারে বিশ্বাস করে না। ছেলেটা থামল, আমি বললাম, আরেক কাপ কফি দিব? ছেলেটা বলল, না না আমি কফি বেশি একটা খাই না। আমি হাসলাম, ফ্ল্যাক্স খুলে নিজের জন্য আরেক কাপ কফি ঢেলে নিলাম। ছেলেটা বলা শুরু করল, ডাক্তারের কাছে চেক আপ করে সব রিপোর্ট নর্মাল পাওয়া গেল। ডাক্তার জিজ্ঞেস করেছিল কোনো সাইকেডেলিক ড্রাগস নেই কিনা, কিন্তু আমি তো সিগারেটও খাই না। শেষমেশ মা বলল আমি হয়তোবা স্বপ্ন দেখছিলাম। এরপর আমার মন খচখচ করতেই থাকে, এমন মনে হয় যে এ বাসায় অস্বাভাবিক কিছু হচ্ছে, কিন্তু কেউ বুঝতে পারছে না। তারপর আবার অনেক দিন কিছু হয় না। কলেজের মিড টার্ম পরীক্ষা শুরুর পর আপু আমু যায় দাদির বাসায়। আমার সাথে থাকার জন্য আমার এক ফ্রেন্ডকে ডাকলাম, সে আবার আমার এরকম এক্সপিরিয়েন্স নিয়ে সবসময় হাসি ঠাট্টা করে, বলে যে বেশি মোটা হওয়াই এরকম ভুলভাল দেখি। তো রাত্রেবেলা দুজন মিলে গল্প গুজব করি, কাটিয়ে দিই। সেদিন রাত্রে আমার প্রচন্ড ঘুম পেয়েছিল, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। পরে খট করে দরজা খুলে যাওয়ার শব্দে ঘুম ভাঙে। আমি উঠে দেখি রাত 3টা কি 4টা বাজে। আমার এই বন্ধু সিঁড়ি দিয়ে নেমে নিচতলা যাচ্ছে। আমি একটু অবাক হলাম, পেছন থেকে টাক দিলাম, ঘুরেও তাকালো না। আমি তাড়াতাড়ি নেমে ধাক্কা দিতে সচকিত হয়ে সে আমার দিকে তাকালো, তারপর ভীত হয়ে বলল, বন্ধু আমি থাকবো না তোদের বাসায়। পরদিন সকালে আলো ফুটতে সে বাসায় চলে গেল। থাকার জন্য কোনোভাবেই রাজি করানো গেল না তাকে। শেষমেশ আব্বু আম্মু আসার আগ পর্যন্ত ওদের বাসায় থাকলাম। ছেলেটা একটু থামতে আমি প্রশ্ন করে বসলাম, তোমার বন্ধুর স্লিপ ওয়াকিং এর হিস্ট্রি নেই তো? এরকম হলে অনেক সময় হ্যালুসিনেশন হয়। ছেলেটা কলা পরিষ্কার করে বলল, না ওর এরকম কিছু ছিল না। আমি পরে ওকে অনেক জিজ্ঞেস করেছিলাম যে কি হয়েছিল, কিন্তু কোনো বাড়ি সে বলেনি, বলতে চায়নি মোটেও। তারপর বেশ কিছুদিন পেরিয়ে যায়, এবার সে ব্যাপারটা ঘটল তা অন্যরকম। প্রথমবারের মতো এমন হল, বাসায় সবাই ছিল। আমি রাতে ঘুমোচ্ছিলাম, অদ্ভুত এক স্বপ্ন দেখলাম একদিন। একটা মানুষের মতো অবয়বের পেছন পেছন আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছি, অথচ আমি যেতে চাচ্ছিলাম না তাও যাচ্ছি। বাসার মেইন গেট খুলে নিচতলায়, বাসার মেইন দরজা খুলে নিচতলায় চলে গিয়েছিলাম। অবয়বটা আমার দিকে তাকিয়েছিল। হঠাৎ সবকিছু কেমন যেন হয়ে গেল। বড় একটা স্ক্রিনে আমি যেন হাবি জাবি লেখা দেখা শুরু করলাম। আমি দেখতে চাচ্ছিলাম না, আমার হার্ট বিট বেড়ে যাচ্ছিল। শেষমেশ ঘুম ভেঙে গেল আমার। মা বাবা আমার পাশে দাঁড়িয়েছিল। ঘুমের ঘোরে আমি নিচতলায় চলে এসেছিলাম। বাবা মা দুজনই এবার শঙ্কিত হল। মেডিকেল চেক আপের পরে কোনো রোগ ধরা পড়ল না, যদিও বেশ কটা পরীক্ষা করে এটাও নিশ্চিত হলাম যে আমার স্লিপ ওয়াকিং এর কোনো অভ্যাস নেই। বাবার পরিচিত এক প্রফেসর ছিলেন, স্পিরিচুয়ালিটি নিয়ে তার ভালো গবেষণা ছিল, তার কাছে নিয়ে গেল বাবা। তিনি সব দেখে শুনে আমাকে একটা তাবিজ দিলেন। তারপর অনেক দিন কেটে গিয়েছিল, আমার কোনো সমস্যা হতো না। গত সপ্তাহে দুপুরে আমার তাবিজটা খুলে গিয়েছিল। আমি অত গুরুত্ব না দিয়ে তাবিজটা ড্রয়ারে রেখে দিয়েছিলাম। সেদিন সন্ধ্যায় আবার অসুস্থ হয়ে গেলাম, কথা বলতে পারছিলাম না, ঘামছিলাম, চোখ বড় বড় হয়ে গিয়েছিল, জিব্বা বের হয়ে গিয়েছিল। এরপর একটু সুস্থ হলে তাবিজটা বের করে আবার গলায় পরি। তবে এরপর থেকে একটা বাজে ব্যাপার শুরু হলো আমার সাথে। আমি দেখা শুরু করলাম, আমি যেখানে যেতাম সব সময় আমার ঠিক সামনে সেই অপরাধটা দেখা শুরু করলাম। আমি সোজা তাকালেই দেখতে পারি। আমি একটু অবাক হলাম। ছেলেটাকে জিজ্ঞেস করলাম, এখন দেখতে পাচ্ছ? ছেলেটা ফিসফিস করে বলল, হ্যাঁ, আপনার চেয়ারের হাতলের পাশে দাঁড়িয়ে আছে সেই তখন থেকে। আমি সচকিত হলাম, বুকটা দুরু দুরু করতে লাগল। ঘরটা খুব গরম হয়ে উঠেছে, আমি ঘেমে যাচ্ছি। ম্যান অফ দ্য উইকে আমরা শুনলাম টিয়ার তৌসিফের পাঠানো স্টোরি, সরো ক্লাব থেকে পাঠানো স্টোরি। সেই গল্পের কোনো নাম নেই, তবে সুন্দর একটা গল্প, কথোপকথনের ভিতর দিয়ে একটা কি বলা যায় সুন্দর একটা স্টোরি উঠে এসেছে। তো এরকম আরো সুন্দর সুন্দর স্টোরি অবশ্যই আপনি লিখে পাঠাতে পারেন আমাদেরকে, সেই স্টোরিগুলো শুনবো। স্টোরিটা আমরা আজকে হরর ক্লাবকে নিয়ে সাথে নিয়ে আমরা স্টুডিওতে শুনলাম, তাদের কেমন লাগলো সবকিছু নিয়ে কথা হবে, আরো স্টোরি আছে আমাদের সাথে। তবে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা ব্রেকে। ফেসবুকে আপনি কমেন্ট করে আপনার কথা জানিয়ে দিতে পারেন, সেই কথাগুলো নিয়েও ফিরবো, কথা হবে, সবকিছু নিয়ে ফিরছি খানিক পরে। ফেসবুকের অ্যাড্রেসটা আরেকবার জানিয়ে দিচ্ছি, কিভাবে কমেন্ট করে জানাবেন আপনার কথাগুলো, facebook.com/radiofootie, এটা হচ্ছে ফেসবুক রেডিও ফুটি অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ এবং সেখানে কমেন্ট করে হরর ক্লাবের পোস্টে অবশ্যই কমেন্ট করে আপনি জানিয়ে দিতে পারেন আপনার কথা। আর তার যারা আপনার হরর ক্লাবের কথা আমাদের জানিয়ে দিতে পারেন ফুচেসাম@radiofurti.fm এই ঠিকানায় মেইল করে হরর ক্লাব সাবজেক্ট ফিলে রেখে। সো আমরা চলে যাচ্ছি ব্রেকে, ব্রেকের ভেতর শিরোনামহীনের একটা গান শুনবো, তৃতীয় জীবন, খুব সুন্দর একটা গান, ইচ্ছে করে অ্যালবামের সর্বশেষ গান শুনবো অতটা তার আগে। সো এই গানটা শুনে আমরা আবার ফিরে আসছি সঙ্গে তখন ফিরে আসবো রেডিও ফুর্তি 88.5 FM। একদমই আপনি আছেন বুধাফম হরর ক্লাবের সাথে, সৃষ্টি আছে মূর্তি আপনার সাথে, রেডিও ফুর্তি 88.5 FM আমার সাথে আছে আজকের হরর ক্লাব, এবং আজকের হরর ক্লাবে আমাদের সাথে আছে কারা, পিয়াল এবং সজেদ। তো সজেদ এবং পিয়াল কি অবস্থা, কেমন লাগছে? কেমন লাগলো আজকে আমাদের প্রথম গল্পটা এবং স্টুডিও থেকে আজকে প্রথমবার মানে হরর স্টোরি শোনার একটা অভিজ্ঞতা হলো সজেদ, তাই না?
রূপ
ওকে
জি ভাই, স্টোরিটা খুব ভয় লেগেছে অ্যাকচুয়ালি, মানে এটা রিলেটেড অ্যাকচুয়ালি আমার একটা কাহিনী আছে আমার সাথে ঘটা নিজের এক্সপিরিয়েন্স।
কি হয়েছে
জিনিসটা হচ্ছে এরকম,
স্লিপ ওয়াকিং নিয়ে,
স্লিপ ওয়াকিং বলতে হচ্ছে ঘুমের মধ্যে ঘটা।
আচ্ছা আচ্ছা, ঘুমের ভিতর কোন অ্যাক্টিভিটিস কি রকম শুনি?
তো মানে এটা কি আমি আমার মনে নাই, মানে আমার সাথে যে ঘুমাইছিল সে আর কি জানে, মানে সে আমাকে বলছে আর কি, আমার মনে নাই। তো মানে শোনা সবার কাছ থেকে, শোনা
সবার কাছ থেকে কিভাবে আপনার সাথে যে ছিল তার কাছ থেকে শুনেছেন, কি গল্পটা ছিল ঘটনাটা সেটা শুনি।
মানে আমি ওটাই বলছি,
হ্যাঁ হ্যাঁ,
যে সবার কাছ থেকে শোনা যে আমাদের বাসাতে নাকি একটা বাচ্চা জিন থাকে, অলওয়েজ রাত্রেবেলা ঘোরাঘুরি করে এবং আমি প্রায় ডিস্টার্ব হই আর কি তার কাছ থেকে।
হ্যাঁ, এর কথা আমরা এর আগে শুনেছিলাম বাচ্চা জিনের কথা।
তো এক রাতে নাকি আমি আমি ঘুমাচ্ছি, তো আমার ভাই আমার কাজিন প্রিয়ম আমাদের ভূত এফএম হরর ক্লাবের একজন মেম্বার, তো মানে সে তার হঠাৎ করে ঘুম ভেঙে যায়, ঘুমটা ভেঙে যাওয়ার পর দেখে যে আমার আমি নাকি তার গলা চেপে ধরছি এবং খুব জোরে সোরেই গলা চেপে ধরছিলাম, তাতে তার ঘুমটা ভেঙে যায়। তো তখন সে আমাকে যখন ডাক দেয়, ডাক দেওয়ার পর মানে আমার চোখ মুখ নাকি অনেক লাল হয়ে গেছিল, যেটা
ভয়ঙ্কর একটা
ভয়ঙ্কর, এবং সে মানে তার মতে যে ওই বাচ্চা জিনটা আমার উপর আসর করছিল।
আচ্ছা, এই মানে শেষ সিদ্ধান্তে আসাটা আসলে খুবই অবাক করার মতো, এত সহজ এরকম সিদ্ধান্তে চলে আসে, আসলে জানা ঘুমের মধ্যে অনেকেরই অনেক কিছু হয়ে যেতে পারে, স্বপ্নের ভিতর থেকে অনেক কিছু হয়, যা মানে স্বপ্ন দেখতে দেখতে হয়তো অনেক সময় অ্যাক্টিভিটিতে আমরা জড়িয়ে যাই মানুষ, সেগুলো ব্যাখ্যা আসলে আমরা কখনোই যাই না, ভূত এফএম হরর ক্লাব সেই ব্যাখ্যাগুলো দিতে পারে না। তো যাই হোক না কেন, এরকম একটা ঘটনার কথা আপনার মনে পড়ে গিয়েছে গল্পটা শুনে,
মানে তো আমার তো অ্যাকচুয়ালি ভয় লাগছে অ্যাকচুয়ালি, মানে এই রিলেটেড তো।
হ্যাঁ হ্যাঁ রাইট, তারও একটা ঘটনা মনে পড়ে গিয়েছে, সেই ঘটনাটা আমরা শুনবো পরে আরো আড্ডা হবে। আমরা এখন যেহেতু আছি ভূত এফএম হরর ক্লাবে এবং আজকে আপনারা এসছেন হরর ক্লাবে আড্ডা দেওয়ার জন্য, অনেক অনেক আড্ডা হবে, আমরা কয়েকটা কমেন্ট একটু করে নিই, ফেসবুক কমেন্ট একটু করে নিচ্ছি। সেটা হচ্ছে আমাদের সাথে আছেন নাজমুল হোসেন বাপ্পি, দেখেছেন ভাইয়ার সাথে আছি জাহিদ হাসান, লিখেছেন ভূতের কাহিনী শোনার মজাটাই আলাদা হোক সেটা মিথ্যা, এক্স্যাক্টলি, হ্যাঁ সেই হরর গল্পের এন্টারটেইনমেন্টের জায়গাটাই আসলে সেখানে, যে কারণে আরো একটা জিনিস, ভূতের গল্প বললেও আমরা অনেক সময় মানে খুব হালকা করে বা মানে এই জনরাটাকে আসলে খুব একটা যত্ন নিয়ে আসলে আমি কখনো উল্লেখ করি না, হয়তো বা অনেক মানে অযত্নে বেড়ে উঠেছে এই জনরাটা বাংলা সাহিত্যে, হয়তো বা যে কারণে হয়তো অনেক অনেক গল্প নেই, যেরকম বিদেশে অনেক স্টোরিজ আছেন, অনেক রাইটার আছেন মানে বিদেশি সাহিত্যে অনেক রাইটার আছেন যারা হরর স্টোরি নিয়ে যারা বিখ্যাত, সেরকম ঠিক হরর জনরার হরর লেখক হিসেবে খুব সেরকম জনপ্রিয় লেখক হয়তো বা আমাদের এখানে খুব একটা নেই, তবে হরর স্টোরিদের ভিতরে আসলে অনেক কিছু থাকতেই পারে। এই যে যেটা ফেসবুক পোস্টে আজকে দিয়েছি এইচপি লাভক্রাফটের একটা বিখ্যাত ডায়লগ, ফ্রম ইভেন দ্য গ্রেটেস্ট অফ হরর্স আইরনি ইজ সেলডম অ্যাবসেন্ট। তো যাই হোক, আজকে আরো সুন্দর সুন্দর স্টোরি তো আছে, আগে বলেছি বিমল করের সব গল্প আছে শব্দের রহস্য, আর কয়েকটা ফেসবুক কমেন্ট একটু করে নিচ্ছি। রেজওয়ান আহমেদ জিতু লিখেছেন ইউ গাইজ আর ডুইং ওয়েল, আই হোপ every time Futi will give us enjoyment. Thank you very much. আমাদের সাথে আছে সিঙ্গার জয় বিশ্বাস, আছে হৃদয় খান হৃদয়, নোয়াখালী মাইচটি থেকে শুনছেন। আমাদের সাথে আছে আফ্রিদি তুহিন, এবং আফ্রিদি তুহিন লিখেছে, ভাইয়া গত 3 উইক ধরে মেইল করে যাচ্ছি, সংগ্রহ করে নিজে লেখে, একটাও পড়া হলো না, মনটা খুব খারাপ। যাই হোক, মন খারাপ করেও এই উইকে মেইল করলাম, এবার পড়লে কষ্টগুলো ভুলে যাব, দয়া করে এই উইক। ওকে, তো প্রথম কথা হচ্ছে যে আপনার স্টোরিগুলো অবশ্যই পেয়েছি, জানি স্টোরি পাঠাচ্ছেন, আমাদেরকে সবার স্টোরি পাচ্ছি। তো আসলে যেটা হয় যে অনেক অনেক স্টোরির ভেতর থেকে একটা দুটো স্টোরি সিলেক্ট করা সবসময় অনেক কঠিন, এবং আমার এই চেয়ারটাতে বসতে বা ওই মানে আমার সাইড থেকে যদি আপনি বসতেন তাহলে হয়তো বুঝতে পারতেন কষ্টটা কিরকম। আপনার স্টোরিগুলো অবশ্যই আমাদের কাছে আছে, এবং আমরা যেটা করি যে এই যে একটু আগে মানে নেক্সট আজকেও যে স্টোরিটা, আরও যে স্টোরিগুলো আছে, যে আমরা কিন্তু হারিয়ে যাওয়া উইকের স্টোরিগুলো নিয়ে আসি। সো ভালো স্টোরিগুলো অবশ্যই আসবে, যে স্টোরিগুলো আছে আমাদের ইনভেন্টরিতে এখনো পর্যন্ত আছে, আপনার এতগুলো স্টোরি সেগুলো আছে, সেখান থেকে স্টোরিগুলো সামনে আসবে। সো অবশ্যই মন খারাপ করবেন না, এবং আজকেও আপনি মেল করেছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আরো মেল করুন, এবং সেই গল্পগুলো ধীরে ধীরে আমরা অবশ্যই পড়বো। যারা আমাদেরকে স্টোরি পাঠান এত কষ্ট করে আপনারা লেখেন, আপনাদের সেই ক্রিয়েটিভিটির মূল্য আমাদের পক্ষে তো একদমই সম্ভব না। আপনারা যে স্টোরিগুলো কালেক্ট করে পাঠান সেটাও যে পরিশ্রমটা, সেটাও সেটার মূল্য আমাদের কখনো নির্ধারণ করাই সম্ভব না। আমরা সেটা পরিশোধ করা তো অনেক দূরের ব্যাপার, যেটা হচ্ছে একমাত্র দেওয়ার মতো সেটা হচ্ছে ভালোবাসা, এবং সেটা পাঠ করা। সো ভালোবাসাটা অবশ্যই জানবেন, পাঠ করাটা আমাদের কাছে কিছু সীমাবদ্ধতা আছে, তারপরও আমরা রেগুলারলি মানে যত বেশি সম্ভব স্টোরি পাওয়া যায় সেটা ট্রাই করি। এবং হরর ক্লাব শুধুমাত্র স্টোরিজ নিয়ে না, হরর ক্লাবের সাথে আড্ডা হবে, মোটামুটি আড্ডা চলে আমরা 3 ঘন্টায় কিছু গল্প শোনার চেষ্টা করি। সো সেই আড্ডায় আপনি যুক্ত হচ্ছেন, এবং সেই আড্ডায় প্রতিনিয়ত আপনি রসদ জোগাড় করে যাচ্ছেন। সেই জন্য আপনি দুদিন আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনার যে হরর ক্লাব নামের হরর ক্লাব আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আছেন আমাদের সাথে আর APCMA এবং স্পেস চাম্মা, এইরকম নামের একজন। আচ্ছা, তার নাম ফেসবুক নামটা খুব কঠিন, তো তিনি নিজেই আবার শর্ট করে লিখে দিয়েছেন। আমি রাফায়েল চাকমা, কেমন আছেন সৃষ্টি ভাই? খুব ভালো আছি, এবং আপনিও ভালো আছেন জেনে খুব ভালো লাগলো। তৌফিক আহমেদ সুমন আছেন আমাদের সাথে, রোজা রেখে ইফতারি শেষে সপ্তাহ ক্লান্তির পরে বৃহস্পতিবার রাহাত আসেন, মন তখন 11টার অপেক্ষায় থাকে কখন শুরু হবে ভূত এফএম হরর ক্লাব। ওকে, খুব ভালো লাগলো, এখনো অপেক্ষায় আছেন, অপেক্ষায় থাকেন হরর ক্লাবের জন্য। এবং যেহেতু সেই সময় আবার ভোর রাতে, সো খুব অল্প কিছু সময়ের মাঝখানে আমি জানি যে অনেক লিসেনার হয়তো এই সময়টা শুনতে একটু কষ্ট হয়ে যায়, তারপরে যারা শুনছেন তাদের জন্য বাড়তে অনেক বেশি বেশি ভালোবাসেন। শাকিব খান আছে আমাদের সাথে বগুড়ায়, অনেকদিন পর শুনছি, তাই নাকি, সমস্যা হচ্ছিল নাকি? হৃদয় খান হৃদয় তার লেখা কথা পড়লাম। নিশ্চুপ সুবীর আছেন আমাদের সাথে, নিশ্চুপ তিনি আর নিশ্চুপ থাকলে না, লিখেছেন হায় সৃষ্টি ভাই, সাতক্ষীরা পাটকেল ঘাটা থেকে শুনছি, ছোট ভাইকে নিয়ে লাইট আপ করে শুনছেন। ওকে, থ্যাংক ইউ, আশা করি ভালো লাগছে। মুমতাজ আছেন আমাদের সাথে, খুলনা থেকে শুনছেন, আর এখনো ভয় পাই নাই, ওয়েটিং ফর সামথিং হরিবল, ওকে চেষ্টা করে যাচ্ছি, তার না আপেন আসা। আর একজন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, তো খুলনা থেকে শুনছেন, স্টোরিগুলো অনেক অদ্ভুত ভালো লাগছে। ইব্রাহিম খান আছেন আমাদের সাথে, চিরং থেকে শুনছেন। রাখা মুক্তাদির আছেন আমাদের সাথে, আরো 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 অনেকেই আছেন, সবার কমেন্ট আসলেই পাওয়া সম্ভব না, তারপরে যারা লিখছেন আমার সাথে আছেন তাদেরকে আবারও বলছি, আপনাদের কথাগুলো জানিয়ে দিন facebook.com/petofuti ঠিকানায়। আমরা এখন চলে যাবো একটা গানের ব্রেকে, এবং এখন শুনব সবসময় প্রিয় শিল্পী কে, গুরু জেমসের গান। আমি গান গাইলে শুনতে শুনতে আমরা চলে যাবো সেকেন্ড হবে, সেখানে আমাদের স্পেশাল আরো কিছু সেগমেন্ট আছে। শুনেছেন রেডিও ফুটি, রেডিও এফএম 240।
With more fun and fear.
Yes, ভূত এফ এম হরর ক্লাব ইজ হিয়ার উইথ মোর ফান এন্ড ফিয়ার। সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে ভূত এফ এম হরর ক্লাব নিয়ে, রেডিও ফুটি 88.5। আর এই মুহূর্তে স্টুডিও রয়েছে, সময় কি 12:05 শেষের দিকে, 12:06 হয়ে গেল। তো যাই হোক, বলেছিলাম যে আমাদের এই আওয়ারে আমরা স্পেশাল একটা স্টোরি শুনবো, এবং হরর ক্লাব তো আছে, হরর ক্লাবের সাথে আড্ডা তো হবেই। তো আড্ডার আগে আপনাদেরকে আবারও জানিয়ে দিতে চাই, আমাদের সাথে কথা বলতে চাইলে, আমাদের সাথে মানে আপনার কথা আমাদেরকে জানাতে চাইলে কি করতে হবে, facebook.com/radiofuti এই ঠিকানায় আপনি চলে যাবেন আমাদের রেডিও ফুটি ফেসবুক ফ্যান পেজ, এবং সেখানে যে হরর ক্লাবে যে পোস্ট রয়েছে সেই পোস্টে আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার কথা। আপনার হরর ক্লাবের কথা আমাদের জানিয়ে দিতে পারেন, আপনার হরর ক্লাব নিয়ে আমাদের ফেসবুকে আমাদের গ্রুপ রয়েছে ভূত এফএম হরর ক্লাবের, যেটার নাম হচ্ছে শুধু হরর ক্লাব, এবং তার মানে আপনি ফেসবুকে ঢুকে facebook.com/groups/horrorclub.furti এটা লিখলে আপনি পেয়ে যাবেন সেই গ্রুপের গ্রুপটা, এবং সেখানে জয়েন দিতে পারেন আপনার গ্রুপ মেম্বারদের নিয়ে। এবং সেখানে আমাদের হরর ক্লাবের বিভিন্ন সারা বাংলাদেশের যে হরর ক্লাব ছড়িয়ে ছিটিয়ে আছে তারা হরর রিলেটেড না যে কোনো ধরনের পোস্টে তারা সেখানে পোস্ট করেন প্রয়োজন অপ্রয়োজন অনেক কিছু, তো সেখানে আমরা একটা আড্ডা দেওয়ার চেষ্টা করি। এবং সেখান থেকেও আমরা আরও যে সকল হরর ক্লাবের আমাদের আলাদা যে সকল অ্যাক্টিভিটিস যদি থাকে বা স্টোরি কালেকশন যে কোনো কিছু আমরা সেই গ্রুপের ভেতরে ডিসকাস করি, যেহেতু একটা ক্লাব ক্লাবের একটা সাংগঠনিক জায়গা দাঁড় করার চেষ্টা করা হচ্ছে সেখানে, তো আপনি সেখানে আপনার ক্লাব নিয়ে যুক্ত হয়ে যেতে পারেন। আজকে যে গল্পটা সেই গল্পটা হচ্ছে বিমল করের গল্প শব্দের রহস্য, গল্পের প্লট বা এরকম কোনো কিছুই বলবো না, শুনুন গল্পটা কিরকম। তো আর যেটা বলছিলাম আর কি যে লাভক্রাফটের কথায় যে প্রত্যেকটা হরর গল্পে আয়রনি থাকে আর কি, তো আয়রনি এই গল্পটার ভেতরেও একটা মারাত্মক আয়রনি আমার চোখে ধরা পড়েছে। এবং আমি আসলে খুঁজে পেয়েছি বিভিন্ন হরর গল্পে বা মানে হরর গল্পের ভিতরে একটা ডেপথ থাকে বা কিছু বলার চেষ্টা করা হয়, এমন কোনো কিছু আমাদের সামনে চলে আসে যে বিষয়টা হয়তো হরর মোড়কে বাট হরর মোড়কটা খুলে ফেললেও সেই বিষয়টার মানে এক্সিস্টেন্সটা আসলে মিথ্যা হয়ে যায় না, তো যা অনেক কঠিন কথা হয়ে যায় তবে গল্প শুনতে শুনতে হয়তো পারে সেটা ফিল করার একটা জায়গা পাওয়া যেতে পারে। আর তো হরর ক্লাবে এখন আমরা চার গল্পটা শুনবো, যেটা হচ্ছে বিমল কর, এবং এই গল্পটাও নেওয়া হয়েছে লীলা মজুমদারের সম্পাদিত একটা বই থেকে। এবং লীলা মজুমদার তিনি এর আগে বলেছি যে তিনি তার বইয়ে উল্লেখ করেছিলেন, বলেছিলেন যে হ্যাঁ যে গল্প শুনলে খুব ভয় হয় কিংবা রাস্তার মোড়ে সেই তাল গাছটার দিকে বা ওই তাকানো যায় না ভয়, তিনি সেটাকে ভূতের গল্প বলেন না বা হরর গল্প বলেন না, তিনি সেই গল্পটাকে বলেন যার ভেতরে একটা অশরীরী বা এরকম কোন একটা কিছু অস্তিত্ব অনুভব করা যায়। তো এই গল্পটার ভেতর দিয়ে হয়তো সেরকম কোনো কিছুই প্রকাশ পায়, সেই জন্য তিনি এই গল্পটা সিলেক্ট করেছিলেন তার বইয়ের জন্য। তো সেই বিমল কর 1921 সালে তার জন্ম, খুব বেশি দিন আগে না, খুব অল্প কিছুদিন আগে তিনি মারা যান 2003 সালে, 15 বছর হয়ে গেছে, অবশ্যই খুব বেশি দিন আগে না। তিনি উত্তর চব্বিশ পরগনায় জন্মগ্রহণ করেন। তো লেখালেখি তার অনেক, এবং তিনি বেশ কিছু হরর গল্পও লিখেছেন এবং তার লেখা আরো বেশ কিছু এরকম, তিনি গোয়েন্দা গল্পও লিখেছেন, কি কিরা সমগ্র 1-2-3 তার গোয়েন্দা গল্প আছে, রহস্য রোমাঞ্চের সিরিজ আছে তার কিশোরদের জন্য, এছাড়া হরর কিছু গল্প যেমন ভৌতিক মালগাড়ি এবং গার্ড সাহেব একটি ভূতের ঘড়ি, অনেক ধরনের গল্পই তিনি লিখেছেন। তো বিমল করের আজকে যে গল্পটা সেই গল্পটা নাম হচ্ছে শব্দের রহস্য। আমরা চলে যাব সরাসরি সেই গল্পে। তো সেই গল্পে যাওয়ার আগে আপনাদেরকে আর এক নিউজ দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আপনারা যদি এই মুহূর্তে মনে হয় যে বেশ কয়েকটা মুভি ডাউনলোড করে নিতে চান কিংবা কিন্তু আপনার কাছে হয়তো বা মোবাইলে ডাটা নেই, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার যদি গ্রামীণ ফোন কানেকশন থেকে থাকে এবং আপনার ফোনটা যদি 3G সিমের হয়ে থাকে, গ্রামের ফোন যদি 3G সিম হয়ে থাকে সেটাকে আপনি রিপ্লেস করে 4G সিমটা নিতে পারেন। এবং 3G সিমটা 4G দ্বারা রিপ্লেস করে নিলে যেটা হবে আপনি 5GB 4G ইন্টারনেট একদম ফ্রি পেয়ে যাবেন, এবং সেটার মেয়াদ থাকবে 7 দিন। এই 7 দিনে একদম ইচ্ছা মতো ডাউনলোড আপলোড শেয়ারিং চলবে একদম জিবি স্পিডে। বিস্তারিত জানতে গ্রামীণ ফোন.com। আর কোনো কথা না, আমরা চলে যাব গল্পে। গল্পের নাম শব্দের রহস্য, বিমল করেন এই গল্পটা শুনতে শুনতে আবার ফিরে আসবো, ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও ফুর্তি, FM 2 ফুর্তি।
শব্দের রহস্য বিমল কর। মানুষকে চমকে দিতে বনবিহারীর জুড়ি নেই, বনবিহারী আমাদের বন্ধু। সে পেশায় আর্কিটেক্ট, মানে নকশা করে ঘর বাড়ির। গণেশ এভিনিউতে তাদের একটা ফার্মও আছে। তবে বনবিহারি মাসের মধ্যে কদিন যে অফিসে গিয়ে বসে বলতে পারবো না। বড়লোকের ছেলে, 3 পুরুষ ধরে টাকার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বলে পেটের চিন্তা নেই, নিজের শখ আর নেশা নিয়ে তার ব্যস্ততা বেশি। বনবিহারি ফটো তোলায় ওস্তাদ, 2-4 বার প্রাইজও পেয়েছে এখান ওখান থেকে। সে ড্রয়িং রুম ম্যাজিশিয়ান, মানে ছোটখাটো আড্ডায় আসলে মজার মজার ম্যাজিক দেখাতে পারে। মাছ ধরার প্রচন্ড নেশা তার। তবে আমরা তার প্রতিভা দেখেছি গল্প পড়ায়, এমনটি আর দেখা যায় না, এমন গল্প বলবে যে চমকে যেতে হয়। তার গল্প বলার দোষ অনেক, গল্পের চেয়ে লেজুর বেশি। এমন তরতরিয়ে গল্পের গরুকে গাছে উঠিয়ে দেবে যে কিছুই আর বিশ্বাসযোগ্য মনে হয় না। তবুও সব মিলিয়ে মিশিয়ে শেষ পর্যন্ত একটা চমক সে দিতে পারে। এই বনবিহারি সেদিন আমাদের আড্ডায় এলো মুখে পাইপ গুঁজে, মাথায় দেখি নেপালি টুপি, পাতে ক্রেপ ব্যান্ডেজ বাঁধা। বনবিহারি মাঝখানে অদৃশ্য হয়েছিল, কলকাতার বাইরে যাবার কথা বলেছিল, কোথায় তা বলেনি। বনবিহারীকে দেখে আমরা সবাই একসঙ্গে কি হয়েছে কি হয়েছে করছি। তখন বনবিহারি মাথার টুপি খুলে দেখালো, তিন তিনটে জায়গায় চুল নেই বললেই চলে, মানে জখমের ব্যাপার কিছু হয়েছিল, জায়গাগুলো কামিজ সেলাই পড়েছিল, এখন আবার খোঁচা খোঁচা চুল গজাচ্ছে।
কি হয়েছিল তোর?
বনবিহারী বলল, বলছি তার আগে চা খাওয়া, গলা শুকিয়ে যাচ্ছে।
তোর হাতে কি হয়েছে?
ফোনই জিজ্ঞেস করলো। হাত মাথা সব একই ব্যাপার, একটা অ্যাক্সিডেন্টে পড়েছিলাম ভাই, জীবনটাই চলে যেত, কি করে যে বেঁচে গেলাম আজও বুঝতে পারি না।
অ্যাক্সিডেন্ট?
হ্যাঁ, সাংঘাতিক অ্যাক্সিডেন্ট। দাঁড়া বলছি। পাইপের পড়া ছাই পরিষ্কার করতে করতে বনবিহারী বলল, একটু দাঁড়া, গলাটা ভিজিয়ে নিতে দে। চা এলো খানিকটা পরে, যে যার মনের মতন চায়ের কাপ তুলে নিলাম। আমরা পাঁচজন, বনবিহারী, নিখিল, ফণী, যতীন আর আমি। চা খেতে খেতে বনবিহারী বলল, তোদের তো বলে গেলাম কদিনের জন্য কলকাতার বাইরে যাচ্ছি। আমার যাওয়ার কথা ছিল ওয়াল্টার, ছোট পিসেমশায় একটা পুরনো বাড়ি কিনবেন, বলেছিলেন সঙ্গে নিয়ে গিয়ে বাড়িটা দেখাবেন। তা কিসের এক ফ্যাচাঙে পিসেমশায়ের ওয়াল্টারে যা হল না, তার বদলে আমার এক ভগ্নিপতি মাস্টুর বোনের স্বামী পড়ল আমায় ধরল, বলল চলুন চলুন নাগাল্যান্ডে ঘুরে আসবেন, হপ্তাখানেকের ব্যাপার। পল্লব এমন একটা বিদঘুটে কাজ করে যার মাথা মুন্ডু আমি বুঝি না, তার কাজের বারো আনাই মিলিটারি সিক্রেটের মতন ব্যাপার, যেন যা কিছু হবে সবই গোপনে। বাকি যারা না থেকে যা জানতে পারলাম তাতে মানে হল পল্লবকে একটা বাজে কাজেই পাঠানো হয়েছে। এই কাজটা কি তা বলার আগে সামান্য ভূমিকা দরকার। ভূমিকা হিসেবে এই মাত্র বলতে পারি, আজকে দুনিয়ায় অনেক আজগুবি কাণ্ড ঘটছে, কারা ঘটাচ্ছে সে প্রশ্ন তুলে লাভ নেই। যাদের টাকা আছে রাশি রাশি তাদের আর যাদের মাথায় গ্রহান্তরের বুদ্ধিমান জীব সম্পর্কে একটা বিশ্বাস জন্মে গেছে, ওরা না করছে এমন কিছু নেই। সোজা কথা, টাকাওয়ালা এবং মাথাওয়ালা কিছু লোকের একটা ক্লাব আছে যার নাম এখানে বলা যাবে না। এই সংস্থা কিন্তু আন্তর্জাতিক, বেদার টাকা, খয়রাতির টাকাতেই ধনী, হেড অফিস মানে সদর দপ্তর সুইজারল্যান্ডে। এই ক্লাবের কাজ হল আমাদের জগতের বাইরে থেকে ভেসে আসা সাংকেতিক সত্যকে ধরবার চেষ্টা করা এবং তার অর্থ উদ্ধার করা। কথা হলো, কেউ যদি মনে করে আমাদের চৌকিতে এমন শব্দ নিয়মিত আসছে তবেই না সে চৌকিদারি করতে লোক বসাবে, ওরা তা মনে করে। পল্লব এই ক্লাবের একজন কর্মচারী, ভারতের পূর্বাঞ্চলে তার কাজ, কাজকর্মের হুকুমটা আসে দেরাদুনের কাছাকাছি তাদের ভারতীয় দপ্তর থেকে। পল্লব একজন রেডিও কমিউনিকেশনের এক্সপার্ট, চাকরিটা একরকম নতুনই। আমরা যে নাগাল্যান্ডের এক সর্বনেশে এলাকায় গিয়ে পড়লাম তার কারণটা হল ওই সাংকেতিক যোগাযোগ উদ্ধারের আশায়। পল্লবদের সদর দপ্তর থেকে জানানো হয়েছিল অমুক জায়গায় অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত কোন সাংকেতিক শব্দ শোনা যেতে পারে, পল্লব যেন হাজির থাকে সেখানে। পল্লব আমায় টেনে নিয়ে গেল কেন আমি জানি না, আমার মনে হয় একা একা জঙ্গলের মধ্যে পড়ে থাকতে আর পোকার কামড় খেতে তার ভালো লাগবে না বলেই সঙ্গী হিসেবে সে আমায় ধরে নিয়ে গেল। তাছাড়া দাবা, পল্লব দাবা খেলে পাকা, আমারও ব্যাপারে নেশা আছে, দাবা খেলে সময় কাটানোর মতলবও পল্লবের ছিল। আমরা যে জায়গায় ছিলাম তার নাম বলা নিষেধ, ধরো জায়গাটার নাম আকলা, পাহাড়ের এক বিশাল ঢাল নেমেছে পূবের দিকে, তারই গা ধরে ঘন বন জঙ্গল, পাহাড়ি এক নদী, ওই নির্জনে থাকার ব্যবস্থা কিন্তু ভালোই, একটা ডাক বাংলো ধরনের বাড়ি কাঠের, বাড়ির আধখানা থাকা টাকার জন্য, বাকিটা অফিস। ওখানে যারা ছিল তাদের মধ্যে একজোড়া চাপরাশি কাম ড্রাইভারের কথা বলতে হয়, জিপ ছিল একটা,
আর ছিল ছোকরা নেপালি এক রেডিও ইঞ্জিনিয়ার। সে সাধারণ কাজকর্ম বেশ চালাতে পারত। ডাক বাংলো থেকে গজ 50 দূরে ছিল এক টাওয়ার রেডিও কমিউনিকেশনের জন্য। আমরা ওই জায়গায় পৌঁছেছিলাম এক বুধবার। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দিব্যি কেটেছে, মানে ভাত, মুরগির ঝোল, আলুর দম, শেঁকা রুটি, জেলি এইসব খেয়ে কফি আর চা খেয়েছি ঘন্টায় ঘন্টায়। জিভে চড়ে ঘুরে বেরিয়েছে বলবো না, কারণ ওই জিনিসটা করার উপায় ছিল না। পল্লবকে অনবরত নজর রাখতে হচ্ছিল কোন সারা শব্দ এসে পৌঁছায় কিনা। তোমরা হয়তো বলবে, সারা শব্দ পাওয়া যেতে পারে এই খবরটা কি দেয়? আগেই বলেছি, খবরটা মূল অফিস থেকে বিভিন্ন এলাকায় খাঁটি অফিসে যায়, সেখান থেকে আসে জোনাল অফিসে। যেমন পল্লবের কাছে খবর এসেছিল দেরাদুনের অফিস মারফত। আমার কাছে সমস্ত ব্যাপারটাই মানে টাকার স্বার্থ বলে মনে হচ্ছিল। নিতান্ত পাগলামি, কোথাও কিছু নেই, কোথাকার এক আকলার অফিসের রেডিও ঘরে অন্য জগতের খবর এসে পৌঁছবে সাংকেতিক শর্তে। গ্রহান্তরে কেউ আছে কিনা তারই যখন ঠিক নেই, তখন শব্দটা পাঠাবে কে? কেনই বা পাঠাবে? যাক, আমাদের 7 দিন থাকার কথা। বুধ থেকে শুক্রবার দিব্যি কাটিয়ে শনিবার বিকেলের দিকে বসে চা খাচ্ছি, হঠাৎ নেপালি ছোকরা পল্লবকে ডাকল, স্যার এখনই আসুন। ডাক পেয়ে পল্লব চলে গেল রেডিও ঘরে। আমি বসে থাকলাম, চা শেষ হলো, দুটো কড়া সিগারেট শেষ হলো, পল্লব আর আসে না। তোমাদের বলতে ভুলে গিয়েছি, ওদের রেডিও ঘরে আমার যাওয়া বারণ ছিল। জোর করলে যেতে পারতুম, কিন্তু আমার জোর করতে ইচ্ছে করেনি। এক ঘন্টার পরে পল্লব ফিরে এলো, বলল, একটা গোলমালে পড়ে গেলাম বনবিহারীদা, একটা শব্দ তো ধরা যাচ্ছে যাকে বলে বিপ বিপ শব্দ, বড় ছোট, বড় আবার বড়, এই শব্দটা কিসের তা তো বুঝতে পারছি না। আমি বললাম, কোন প্লেনের আওয়াজ হবে? পল্লব মাথা নাড়ল, না। ঘন্টাখানেক পরে আবার উঠল পল্লব, আমি ঘরে চলে গেলাম। সন্ধে হয়ে গেল, রাত হল, পল্লব আর আসে না। প্রায় ঘন্টা তিনেক পর পল্লব এলো, এসে বলল, বনবিহারীদা আমি কিছু বুঝতে পারছি না, সেই শব্দটা আরো স্পষ্ট আরো জোরে হয়েছে, পাক্কা 15 মিনিট অন্তর 8 মিনিট করে সিগন্যাল দিচ্ছে, শর্ট লং আর মানছে না, কিন্তু কে দিচ্ছে তা তো ধরতে পারছি না। পল্লব এক মগ কফি আর এক প্যাকেট সিগারেট নিয়ে আবার চলে গেল অফিসে, আমি একা। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, পল্লব আর আসে না। আচ্ছা, ফ্যাসাদে পড়া গেল তো, আমারই বা একা একা ভালো লাগবে কেন? পল্লব ফিরে এলো বেশ রাত করে, বলল, বনবিহারীদা কোনো একটা ব্যাপার হয়েছে। কি হয়েছে আমি বলতে পারবো না, তবে সেই সিগন্যালিং আরো তাড়াতাড়ি করছে, 5 মিনিট অন্তর অন্তর, মনে হচ্ছে যেন কোনো অপারেটর কিছু বলার চেষ্টা করছে। বিপদে পড়লো নাকি তাই বা কে জানে, তাছাড়া বিপদে পড়ার মতো জিনিসটাই বা কি? কোন ফ্লাইং অবজেক্ট না, এই শব্দ অন্য কিছু। যাই হোক, তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো, আমার কপালে রাত জায়গা আছে, আর শব্দটা থামা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে, না হয় ওর যতক্ষণ বিপ বিপ আমার ততক্ষণ রেকর্ডিং চলবে। আমি বললাম, ওই একই শব্দ রেকর্ড করে কি হবে? পল্লব বলল, তা জানি না, আমার রেকর্ডিং এর টেপ সদর দপ্তরে জমা দিই, সেখানে ওরা অর্থ পরীক্ষা করে। একবার এক ফ্লাইং অবজেক্টের সিগন্যাল ধরা পড়েছিল, আমি অবশ্য শুনেছি। পল্লব চলে গেল তার দপ্তরে। সে নেপালে ছোকরাটি তখন থেকে এক ঠায় বসে আছে সেখানে। আমি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। তোমরা বিশ্বাস করবে না ভাই, এরপর সেই অবিশ্বাস্য ঘটনা ঘটল। তখন কত রাত তা আমি জানি না, অঘোর ঘুমে তখন আচমকা ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে মনে হলো যেন এক অন্ধকার গুহার মধ্যে পড়ে আছি, চোখ চেয়েও কোনো কিছু বুঝতে পারছি না, দেখতেও পাচ্ছি না, অন্ধ হলে হয়তো এই রকমই দেখায় সব। কোনো শব্দও পাচ্ছিলাম না, ঘুমে স্বপ্ন দেখছি বা কিছু একটা ঘটে গেছে ভেবে যেন বেশ কিছুক্ষণ শুয়ে থাকলাম। তারপর যখন ধীরে ধীরে নিজের চেতনাকে ফিরে পেলাম, মনে হলো আমি বিছানায় শুইনি, মাটিতে পড়ে আছি। কোথাও কোনো আলো জ্বলছে না, শব্দ নেই। হুঁশ হবার সঙ্গে সঙ্গে চমকে উঠলাম, এরকম তো হবার কথা নয়। ডাকবাংলোর বাইরে বাতি চলে, সাধারণ বাতি। রেডিও করার জন্য ওদের ব্যাটারি আর কি যেন সব আছে, এমন নিকষ কালো অন্ধকার তো হবার কথা নয়। সঙ্গে আমার টর্চ ছিল, কিন্তু ওই অন্ধকারে কোথা থেকে টর্চ খুঁজে নেব? কোথায় আমার বিছানা? পড়ে আছে মাটিতে। পল্লবীর কি হলো? কি হলো নেপালি ছেলেটির, তুই চৌকিদারের? অন্ধকার হাতরেও না খুঁজে পাই নিজের খাট না দরজা, অন্ধের মতন হাতরে হাতরে বেড়াচ্ছে। হঠাৎ শুনি অদ্ভুত এক শব্দ, বিপ বিপ বিপ। কোন শব্দ নিজের কানে না শুনলে তা অনুভব করা যায় না, বিশেষ শব্দটা যখন অপরিচিত। তোমরা ইংরেজি সিনেমায় এই ধরনের একটা শব্দ শুনেছ হয়তো, কিন্তু আমি যে শব্দের কথা বলছি তার কাছাকাছি কোনো শব্দ আমি অন্তত জীবনে শুনিনি। অদ্ভুত এক শব্দ, বিপ বিপ বিপ, একটা না, কোথাও ছেদ নেই, বিরতি নেই। মনে হলো শব্দটা খানিকটা তফাত থেকে আসছে। আমি অবাক হয়ে যাচ্ছিলাম, এই শব্দটা এতক্ষণ কোথায় ছিল, শুনতে পাইনি কেন? নাকি যে সময়টুকুতে আমার হুঁশ ছিল না সেই সময়টুকু আমি নিজেই শুনতে পাইনি? হঠাৎ শব্দটা থেমে গেল, একেবারে আচমকা। কেন থামলো বুঝলাম না। পল্লবদের জন্য আমার তখন ভীষণ ভয় হচ্ছে, কোথায় তারা? কোন রকমে হাতছে হাতছে গুঁতো খেতে খেতে ঘরের বাইরে চলে এলাম। সেই নিকষ কালো অন্ধকার, আকাশের তারার আলো যেন মেঘে আড়াল পড়ে আছে, ঝড় বাতাস দিচ্ছিল, শন শন বাতাসের শব্দের সঙ্গে কেমন এক ভয় যেন ভেসে আসছে চতুর্দিক থেকে। আমি চিৎকার করে পল্লবের নাম ধরে ডাকলুম, ডাকলুম নেপালি ছেলেটিকে, চৌকিদারদের। কোনো সাড়া শব্দ নেই। আতঙ্কে উদ্বেগে পাগল হয়ে গলা ফাটিয়ে ডাকতে লাগলাম ওদের, না কোনো সাড়া নেই। ঠিক এই সময় হঠাৎ আবার সেই শব্দ, পিপ পিপ পিপ। এবার আর অত ধীরে নয়, জোরে জোরে। শব্দটা একই রকম, তবে তার জোর বাড়ছে। মনে হল আগে যা তফাতে ছিল এখন তা কাছে এসে গেছে অনেকটা। কোন শব্দ তা যেমনই হোক, যদি একই নাগারে একইভাবে তোমার কানের কাছে বাজে কেমন হয়? শুনেছ কখনো? আমিও আগে শুনি। গান বলো, বাজনা বলো, বৃষ্টির শব্দ বলো, রেলগাড়ির শব্দ বলো, সব শব্দেরই উঁচু নিচু পর্দা আছে। কখনো জোরে কখনো ধীরে হয়, ছন্দে ভাঙচুর আছে, ওঠানামার খেলা আছে। কিন্তু একইভাবে সমানে একই ধরনের কোন শব্দ বাজতে থাকলে যে কি ভয়ঙ্কর লাগে তোমরা বুঝবে না। একদিন পরীক্ষা করে দেখো, পাগল হয়ে যাবে। আমি পাগল হয়ে যাচ্ছিলাম, শব্দটা আর থামছে না তো থামছেই না। সেই একইভাবে বিপ 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 বিপ, আর প্রতি মুহূর্তে তার জোর বাড়ছে। কি হয়েছে তাহলে? রেডিও ঘরের দরজা জানলা কি ভেঙে গেছে না খোলা? পল্লবরা কি অকেট হয়ে আছে? নয়তো এই শব্দ কেমন করে আসবে? আমি কিছুই না বুঝে, ধারণ করতে না পেরে শুধু শব্দটার দিকে কান রেখে অন্ধকারে এগিয়ে চললাম পা পা করে। যেতে যেতে মনে হলো শব্দটাই আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি যেন অদ্ভুত এক নেশার আকর্ষণে ওই শব্দের দিকে এগিয়ে যাচ্ছি। শব্দটা ক্রমশ জোর হচ্ছিল, কিন্তু তার সুর বা ছন্দ পাল্টাচ্ছিল না। শেষ পর্যন্ত আমি এমন জায়গায় গিয়ে দাঁড়ালাম যেখান থেকে আর পিছিয়ে আসা যায় না, এগিয়ে যাওয়াও যায় না। সেই জগৎটা শুধু ওই শব্দের, একই রকম শব্দের। আর কি প্রচন্ড ভাবে সেই শব্দ আমার কানের উপর বাজতে লাগলো, আমাকে পাগল বেহুশ করে তুলল, তোমাদের বলতে পারবো না। হ্যাঁ, আমি অজ্ঞান হয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল তখন সকাল, আমরা সকলেই বেঁচে, তবে জখম হয়েছি কম বেশি। আমার মাথার তিন চারটে জায়গায় কাঁচ বা কাঠ লেগে কেটে গেছে, রক্তপাত হয়েছে প্রচুর, পল্লবের ডান হাত ভেঙেছে, নেপালি ছেলেটির পা জখম, চৌকিদারদের চোট জখম কম। কিন্তু হয়েছিলটা কি? রাত দুটো নাগাদ এক ভূমিকম্প হয়। ভূমিকম্পই বলতে হবে, কেননা তামাম জায়গাটা তুলতে শুরু করে, কাঠের বাড়ির দরজা জানালা ভেঙে পড়ে। পল্লবেরা তখনই চোট পায়। তারা রেডিও ঘর থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে দরজা টর্চা ভেঙে পড়ে। ওরা চোট পেয়ে অজ্ঞান হয়ে যায়, আর শব্দটাও তখন বেশ জোর হয়ে উঠছিল। সকালে পল্লব আর নেপালি ছেলেটি মিলে যেটুকু দেখল বুঝলো, তাতে মনে হল রেডিও ঘরের যন্ত্রপাতি ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। শুধু ওই পিপ পিপ শব্দটাই তখনও বেঁচে চলেছে। তবে তার সেই শব্দ ক্ষীণ হয়ে এসেছে, মনে হচ্ছিল যেন মিলিয়ে আসছে। বনবিহারি থামল, পাইপে তামাক ঠাসল, ধরালো ধীরে সুস্থে। তারপর বলল, এই শব্দটাকে কি মনে হয় তোমাদের? আমরা চুপ করে থাকলাম। যতীন বলল, ভুতুরে। বনবিহারি বলল, হতে পারে, তবে আমার মনে হয় এটা কোনো বাইরের ব্যাপার নয়, মানে কোনো গ্রহান্তরের জীবই শব্দ পাঠাচ্ছে না। কেন পাঠাচ্ছে না তার যুক্তি হল, মানুষ তার জ্ঞান বুদ্ধি অভ্যেস মতন এক ধরনের সাংকেতিক শব্দ কমিউনিকেশনের জন্য, মানে খবরাখবর দেয়া নেয়ার জন্য ঠিক করে নিয়েছে। তার মূল ধরনটা অন্য গ্রহের জীব আমাদের শব্দ নকল করবে কেন? তারা তাদের মতোই তো শব্দ বানাবে, সেটা কেমন হবে আমরা জানি না। হয়তো মেঘের ডাকের মতন, হয়তো নাচার শব্দের মতন, হয়তো বৃষ্টির মতন, আমরা জানি না। কাজেই ওই শব্দটা এই জগতের। তবে হ্যাঁ, যেভাবে শব্দটা সেদিন ব্যবহার করা হয়েছে, তাতে আমার মনে হয় ওটি ভাই শব্দভেদীবান। শব্দভেদীবান রামায়ণ পড়নি? রাজা দশরথ অন্ধ মুনির ছেলেকে ভুল করে মেরেছিল, ভেবেছিল হরিণ জল খাচ্ছে।
আমি জিজ্ঞেস করলাম, কিন্তু তার সঙ্গে এর সম্পর্ক কি?
সম্পর্ক সরাসরি কিছু নেই, তুলনাটাও ঠিক নয়। তবু আমি বলবো, আজকাল পৃথিবীতে মানুষ মারার যে মহড়া চলছে লুকিয়ে লুকিয়ে, নানান রকম গোপন ও ভয়াবহ অস্ত্র আবিষ্কার হচ্ছে, কাগজে প্রায় দেখো। এই অস্ত্রটি তার অন্যতম, শব্দ দিয়ে মানুষ মারার ভঙ্গি। আমার মনে হয় পল্লবদের ক্লাব সন্দেহ করেছিল কেউ এরকম কিছু একটা করতে পারে, নজর রাখতে বলেছিল। দুঃখের বিষয়, নজর রাখতে গিয়ে আমরাই ঘায়েল হয়ে গেলাম।
শুনলেন বিমল করের গল্প, শব্দের রহস্য।
Yes, Bhoot FM Horror Club is here with more fun and fear. আর এই মুহূর্তে আমি আসল আছি আপনার সাথে। আপনাদের সবার রমজান মাস কেমন যাচ্ছে? সৃষ্টি, তোমার কেমন যাচ্ছে রমজান মাস?
হ্যাঁ রাসেল ভাই, রমজান মাস আসলে লাইফটা একটা ডিসিপ্লিনের ভেতর চলে আসে
একদম। এবং আমাদের শো এর টাইমিংটা খুব সুন্দর, আমাদের শো শেষ করে সবাই মোটামুটি প্রস্তুতি নিতে পারবে সেহির জন্য, এবং ওই প্রস্তুতি নিতে নিতেই সেহরি খাওয়ার টাইম হয়ে যাবে, এবং সবকিছু মিলিয়ে বেশ মজার একটা ব্যাপার কিন্তু, তাই না?
একদমই তাই।
তো আমার মনে হয় যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কিছু মেসেজ করে ফেলতে পারি শুরুতেই।
হ্যাঁ, যে এই মাত্র আমরা শুনলাম বিমল করের গল্প, শব্দের রহস্য,
খুব চমৎকার ছিল।
হ্যাঁ আসলে খুব চমৎকার একটা গল্প। মেহেদী হাসান সানি লিখেছেন, রাসেল ভাইয়া কেমন আছেন?
হ্যাঁ ভালো আছি, এবং সবসময় ভালোর দলে।
ওর আমাদের সাথে আছে ওয়াকার উদ্দিন, রাত্রিবেলায় রেডিও শোনার মধ্যে এত ভালো লাগে কাজ করবে তা আগে ভাবে।
থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর বিইং উইথ আস, এবং আশা করছি যে বাকিটা সময়ও আপনি আমাদের সঙ্গেই থাকবেন।
আমাদের সাথে আরো আছেন জয় সাহা, ঢাকা থেকে শুনছেন, সঞ্জীব রহমান, জাহিদ হাসান আছেন, নাইস স্টোরি তিনি তিনবার লিখেছেন, অনেক ভালো লেগেছে বোধহয়।
ওকে,
বিভিন্ন ধরনের
মানে এটা ভ্যারি করে আসলে, কারো কাছে ভালো লাগবে কারো কাছে ভালো লাগবে না, ইটস ভেরি ন্যাচারাল। মানে একটা স্টোরি একজনের ভেতরে মানে সেই মানে ইমোশনটাকে বের করে নিয়ে আসতে পারে, ফিয়ারের যে ইমোশনটা সেটা বের করে নিয়ে আসতে পারে কোন মানে কারোর কাছ থেকে, হয়তো সেটাতে ব্যর্থ হতে পারে। মানে এটা খুবই মানে
স্বাভাবিক
স্বাভাবিক একটা ব্যাপার এবং খুবই আপেক্ষিক একটা ব্যাপার। আমরা এতক্ষণ ধরে আরো কিছু মেসেজ করি না?
হ্যাঁ, আমরা আরো কিছু কমেন্ট করতে পারি। রাসেল ভাই আসার পর পর যেটা হয়েছে, রাসেল ভাইকে নিয়ে অনেকগুলো কমেন্ট চলেছে। তো এই কথার মাঝে আরো আছেন ফ্র্যাঙ্কলি আবির স্পিকিং।
আচ্ছা, নামগুলো কিরকম লাগে তোমার কাছে? ফেসবুক নেম,
এই যে আর্ট অফ নেম, আবার মাঝে মাঝে হত বিহ্বল হয়ে যেতে
মাঝে মাঝে এরকম হয়। হ্যাঁ,
তো ফ্র্যাঙ্কলি আবির স্পিকিং সে লিখেছে,
হাউ ইজ দ্যাট পসিবল? ফ্র্যাঙ্কলি কি বলতে চান বলেন?
ফ্র্যাঙ্কলি বলেছে, হাউ ইজ দ্যাট পসিবল স্টোরি?
আচ্ছা, আমরা ভালো আছি, সবসময় ভালোর দলে। আমার মনে হয় যে আমাদের, আচ্ছা আমার কাছে আবার যারা ঘটনা এখানে বলতে আসেন,
হ্যাঁ
তাদের কথা বেশি ভালো লাগে। কেন জানি না, যাই হোক, আমার মনে হয় যে পুরো সময় আমাদের সঙ্গে থাকবেন আপনি।
হ্যাঁ অবশ্যই, এবং আমার মনে হয় যে হরর ক্লাবের অবশ্যই এখানে একটা বাড়তি ক্রেডিট পাওয়ার মানে জায়গা আছে। যে ভূত এফএম এর রাসেল ভাইয়ের কথা শুনলে হয়তো ভয় লাগে বেশি, হরর ক্লাবে আসলে
আমরা অনেক
হেসেও কথা বলি, আড্ডা দিই।
হ্যাঁ সেটাই।
তো নিলয় আহমেদ আছেন আমাদের সাথে।
আমাদের আসলে মানে সবগুলো যদি পড়ি তাহলে তো স্টোরি বলার বা স্টোরি পড়ারও সময় পাওয়া যাবে না। সো ইটস ভেরি ডিফিকাল্ট টু রিড আউট অল দ্য এসএমএস, অল দ্য কমেন্টস, না? তো আমরা চেষ্টা করি যেটা পড়া, র্যান্ডম পড়ে যাই আমরা, এবং এখনো তাই করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনারা কমেন্ট করছেন, আমরা পড়ছি।
মিষ্টি মেয়ে লিখেছে, খুব সুন্দর গল্পগুলো, লাভ ইউ ভূত এফএম।
ওকে,
প্রথমবার শুনছেন। আর অনেকে আছেন, রিশাদ খান বারবার জিজ্ঞেস করছেন, মানে বলছেন, রাসেল ভাই আপনি আমার, তারপরে কতটুকু লিখতে পারেননি?
আচ্ছা ওকে, তো যাই হোক, আমরা অনেক কমেন্ট পড়লাম, এবং এখন আমি একটু যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ভূত এফএম নিয়ে বলার চাইতে ভূত এফএম এর যে স্পেশাল একটা এপিসোড হবে ঈদে, সেটা আমরা বলতে চাই। তো এটা যেদিনই ঈদ হোক না কেন, সেটা যদি শুক্রবারও না হয়, তাহলে আমাদের তারপরে একটা স্পেশাল এপিসোড করার ইচ্ছা আছে, এবং স্পেশাল এপিসোডে স্পেশাল ঘটনা লাগবে, ঘটনা কিন্তু স্পেশাল ঘটনা লাগার ফলে মানে সবচাইতে বেশি হেল্প করতে পারেন আপনি। আপনি আপনার জীবনের সেরা ঘটনাটা লিখে পাঠিয়ে দিন ভূত এফএম, ভূত এফএম @radio.fm, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। আর স্পেলিংটা হচ্ছে @radio.fm, @radio.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাকে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান আপনার ঘটনা, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছে তারা সরাসরি আমাদেরকে অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, সে সাথে আপনি লিখেও পাঠাতে পারেন। তো আমাদের এই ঈদের স্পেশাল এপিসোডটাতে সবাই ঈদের সময় একটু মানে ফ্রি থাকেন, এবং সবাই চান যে এক্সট্রা কিছু হোক, মানে ঈদের সময়
যা কিছু পাওয়ার একটা ইচ্ছা থাকে।
এক্সপেকটেশন কোনো সময় মানে রিচ করতে পারি না, এবং মানে মনে হয় যে ঈদ আসছে সুতরাং স্পেশাল এপিসোড, সুতরাং মানে এক্সট্রা ফিয়ার থাকবে সেখানে। তো সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ফিয়ারটা তো আমরা বানিয়ে ক্রিয়েট করতে পারবো না, আমরা তো ক্রিয়েট করতে পারবো না। সো আপনারা পাঠিয়ে দিন আমাদের এই স্পেশাল এপিসোডের জন্য, এবং আশা করছি যে বরাবরের মতো এবারও আপনার সাড়া পাবো, এবং আপনি থাকবেন পুরোটা সময় আমার সঙ্গে।
তো রাসেল ভাই, আজকে ঠিক রাত 11:07 যে ভূত এফএমটা শুরু হবে, সেটার স্পেশাল আকর্ষণ কি থাকবে?
সেটার স্পেশাল আকর্ষণ বলতে আমাদের এইখানে মানে কয়েকদিন ধরে এরকম শুরু হয়েছে যে আমরা মাঝখানে বলেছিলাম যে নতুন যারা হচ্ছে স্টোরি টেলার তাদেরকে আমরা ইন্ট্রোডিউস করাতে চাই। তো আমাদের অনেক নতুন নতুন স্টোরি টেলার আসছেন, আমাদের গেস্ট, অনারেবল গেস্ট যারা, তারা আসছেন এবং কালকেও আসবেন। সেই সাথে আমি দারুণ কিছু মানে মানে ভয়ঙ্কর টাইপের কিছু ইমেইল পেয়েছি, যে ইমেইলগুলো আমি কালকে পড়ে শোনাবো, তার মধ্যে চেষ্টা করবো কিছু ইমেল। আমার না এত ভয়ঙ্কর মানে এত মজার ইমেল, আমার মনে হচ্ছিল যে এটা বেস্ট যে ঈদের যে স্পেশাল এপিসোড সেজন্য রেখে দেবো কিনা, কিন্তু সেটা রাখতে পারছি না, কারণ আরও টাইম আছে আমাদের ঈদের স্পেশাল এপিসোড আসার জন্য। তো আপনারা যারা ঈদের স্পেশাল এপিসোডের ঘটনা পাঠাবেন তারা অবশ্যই লিখে দিন যেটা ঈদের স্পেশাল এপিসোডের জন্য আপনি পাঠাচ্ছেন, সেক্ষেত্রে আমরা লিখে দেব। বেশ চমক থাকতে পারে এইবারের এই এপিসোডটাতে, স্পেশাল এপিসোডটাতে। সো প্রিপারেশন নেন সেটা শোনার জন্য, এবং ঈদের দিনই সেটা প্রচারিত হবে, আগে থেকে বলে দিচ্ছি। সো ঈদে একটু এক্সট্রা কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করবো, এবং কালকেও প্রতিবারের মতো আমরা সবসময় চাই কি যে একটা লেভেলে যাওয়ার পরে সেই লেভেলটাকে ক্রস করতে। তো কালকেও সেই চেষ্টা থাকবে যে একটা লেভেলের পরে আরেকটা লেভেলে আপনাদের ফিয়ার ডেলিভার করতে। তো চেষ্টা করুন, বাকিটা আল্লাহর ইচ্ছা, এবং আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে আমরা সামনে এগিয়ে যাব।
যেমন আমাদের সাথে আছেন আব্দুল্লাহ সাইফ, কৃষ্ণ লাভেন, হরক লড়াই, ক্লিনিক্যাল হাসপাতাল নিয়ে গল্প রাখবেন,
কিন্তু হাসপাতালে মনে হয় একটা গল্প আছে।
ও সুপার, তাহলে আপনার জন্য
বেশ সময় পাই তাহলে পড়ে ফেলবো।
আমার সাথে আছেন নজরুল ইসলাম প্রান্ত, রাসেল ভাই আমার পড়া হয় না কেন, এই উত্তর তো দিলেনি রাসেল ভাই। আমি তুহিন আছেন আমাদের সাথে, ও রাসেল ভাইয়া, তারপর অচেনা সেই পথিক লিখেছেন, আমি এতক্ষণ ধরে রাসেল ভাই শুধু আপনার জন্য ওয়েট করছিলাম।
ওরে বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু ঘটনাগুলো অনেক চমৎকার ছিল, আমার জন্য ওয়েট করে না যাই করেন, মানে চমৎকার কিছু ঘটনা মানে স্টোরি শুনতে পারলেন, সেটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই।
লোকমান হাসান নোমান আছেন আমাদের সাথে, লিখেছেন যে রাসেল ভাইয়া যখন আসে ঠিক তখনই মনে হয় ভূত এফএম শুরু হয়ে গেল।
ওকে,
2012 সাল থেকে শুনি। তারপর জিহাদ, তিনিও লিখেছেন যে প্রতি সপ্তাহের মতো আজও শুনছি রাসেল ভাই। ওকে, বগুড়া থেকে শোনা যাচ্ছিল না, এখন শোনা যাচ্ছে, বিগত কয়েকদিন ধরে কিছু সমস্যা ছিল বলে সেটাই জানাচ্ছেন রাসেল ভাই।
আচ্ছা,
আরো অনেক অনেক লেখা, আসলে সব লেখা পড়তে গেলে আসলে সময় আমরা পার করে চলে যাবো আর কি।
তো আমরা এখন তাহলে কি করবো বলো,
রাসেল ভাই আপনার জন্য একটা গান প্লে করতে চাই।
আচ্ছা, তাহলে আমি তার আগে বিদায় নিয়ে নিই, আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন, এবং কালকে রাত 11টা মানে আজকে রাত 11টা 59 মিনিট অবশ্যই অবশ্যই ভূতটা মিস করবেন না। চলো সৃষ্টি, কোন গানটা শোনাবে বলো?
খুব প্রিয় একটা গান, মহিনের মারাগুলের দক্ষিণ খোলা জানলায়।
তো চলো শুনে আসি, এবং আর সেই গানটার সাথে সাথে আমি আবার সবাইকে বলে দিতে চাই, টাটা, ভালো থাকুন।
একদম ঠিক, আপনি শুনছেন রেডিও ফুর্তি এফএম, আর চলছে ভূত এফএম হরর ক্লাব। একটু আগে রাসেল ভাই ছিলেন আমাদের সাথে, আর এখন আবার হরর ক্লাবের যারা ছিলেন আমাদের সাথে তারা আবার স্টুডিওতে চলে এসছেন। স্টুডিওর বাইরে কি কফি খাচ্ছিলেন, কেমন লাগছে আপনার বন্ধু ভূত এফএম হরর ক্লাব?
খুবই ভূতুরে ভাই,
খুবই ভূতুরে, কেন
গল্পগুলা শুনে?
আচ্ছা,
এক্সপিরিয়েন্স
না, কেন যেন হচ্ছে মনে হয় যে রূপের ভেতর থেকে বোধ হয় রূপ মাঝে মাঝে একটু বেশি বেশি হয়ে যায় নাকি?
হ্যাঁ, একটু বেশি বেশি মাঝে মধ্যে।
ওকে, ঠিক আছে, যাই হোক না কেন
ভাই, এরকম।
ওকে, হ্যাঁ,
লিমিট থাকো, ঠিক আছে।
ওকে, তো গল্প শুনতে শুনতে তো আবার আপনাদের গল্প কিছু শুনছিলাম, যে হচ্ছে আমরা মানে যারা লিসনার যারা আছে তাদেরকেও একটু জানিয়ে রাখি যে আমরা বিভিন্ন সময় যে তান্ত্রিক বা তন্ত্র মন্ত্রের কথা শুনে থাকি, বা সেই পজিশন বা সেই পজিশন নিয়ে আবার যে কিছু রিচুয়াল করা হয়, এরকম কিছু ঘটনা বা এরকম একটা ঘটনা সাজেদের খুব কাছ থেকে দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য যায় নাকি, তো সেরকম একটা ঘটনা তার দেখা হয়েছে, সেটা সাজেদ বলছিল, যেটা একদম শুরুতে অনুষ্ঠান শুরুতে তার হয়তো মনে ছিল না। তো যাই হোক না কেন, সেই ঘটনাটা একটু আপনাদের সাথে শেয়ার করি, কিরকম সেই ঘটনাটা। তো যেটা ছিল যে সাজেদের ছোট বোন সে বোধহয় একটু অসুস্থ ছিল, বলো শুনি কিরকম ছিল ঘটনাটা।
আমার ছোট বোন এখন ওর বয়স 8 বছর, যখন ও ছোট ছিল প্রায় যখন 3 বছর,
এখনো তো তার মানে ছোট অনেক,
এখনো ছোট, তখন আর ছোট,
5 বছর আগের কথা এখন শুনছি আমরা,
মিললে এটা 5 বছর আগে।
আচ্ছা আচ্ছা, 2012 সালের থেকে।
ওকে, তারপর ওখানে তখন ও হঠাৎ করে ও মানে দেখা যায় যে মানে অনেক কান্নাকাটি করে, যে মানে লিমিট ছাড়া, তো অনেক ডক্টরের কাছে নেওয়া হয়, অনেক ওষুধ খাওয়ানো হয়, তারপর দিয়ে কোনো মানে ফলাফল পাওয়া যায় না, ও অলরেডি মানে কান্না করতেই থাকে।
তারপর এখানে কি করা হয়,
তারপর আমরা একটা হুজুরের পরামর্শ নিচ্ছি, যদি আপনার যে এডিক্টেড তার নাম বা তার বাবার নাম বললে উনি কিছু একটা বলতে পারে, যে আসলে কোনো কিছু তার পজেস কিনা।
আচ্ছা,
তারপর আমরা
নাম এবং বাবার নাম বললি, সে তিনি বুঝে যান। ওকে,
তারপর আমরা হুজুরের কাছে বলি যে ওর নাম বাবার নাম বলি, তারপর হুজুর আমাকে যেটা বলে যে ওকে তিনটা মানে খারাপ জিন পজেস।
ওকে,
আচ্ছা,
তো তারপর কি সে হুজুর আপনাদের বাসে আসলো?
জি জি, তো বাসে আসে, বাসে এসে ওনার যে ওনার সিস্টেমটা হলো কি, ওনার সাথে একটা জিন আছে যেটা ভালো জিন,
ঠিক
আছে, জিন তো আসছে বাপ, জিনের মধ্যে ভালো
জিন এসে হচ্ছে বাকি খারাপ জিনগুলোকে হচ্ছে তালায়।
জি জি, এমন কিছু।
আচ্ছা, তো ওই যে আসার পর আপনাদের বাসার ভিতর সেই জিন ডাকার সেই প্রসেসটা করা এবং আপনি সেটা নিজের মানে আপনার সামনে সেটা হয়েছিল,
জি জি,
তো কেমন ছিল সেই সিচুয়েশন?
প্রসেসটা হলো কি, অনেকে হয়তো জানেন যে জিন আসলে আলো জিনিসটা পছন্দ করে না, জিন সব সময় অন্ধকারে চলতে পারে,
সেটা তারাই তো বলেন আর কি, জিন যে হুজুর এসেছিলেন,
হুজুর বল
তার ব্যাখ্যাটা আর কি আপনি বলছেন আমাদের।
হুজুর বললো যে আপনার বাসায় যে রুমে হুজুর বসে
কোনো আলো থাকতে পারে,
আলো থাকতে পারে, আলো থাকতে পারে না, এবং যেটা জিন আসার আগ মুহূর্তে যেটা প্রস্তুতি ছিল সেটা ছিল এক জগ পানি রাখা ছিল ওখানে রুমের ভিতরে, আর হাফ কেজি মিষ্টি যেটা বলে আপনার আর কি, ওটা মিষ্টি নাকি জিনা অনেক পছন্দ করে।
হ্যাঁ মানে বেশ অনেক সরঞ্জাম প্রয়োজন তাকে আনার জন্য। তো তাই সে আসার পর কিরকম মানে পরিবেশটা কিরকম হলো একটু শুনি সেই পরিবেশটা।
পরিবেশটা হলে তো লাইট সব লাইট অফ, জাস্ট একটা কয়েল চলতেছিল খাটের নিচে। তো এখন হুজুর একটা খাটের উপর বসলো, বসে অনেক কিছু পড়তেছে,
যেটা হুজুরের উপর আর কি জিন ভর করেছিল।
তো হুজুরের উপর ভর করার যখন জিনটা আসলো তখন অনেক আওয়াজ হলো আশেপাশে, অনেক মানে প্রায় মনে হইতেছে খাট ভেঙে পড়ে যাচ্ছে এমন। তাস করে একটা আওয়াজ হলো, মানে তারপর একটা বয়স শোনা যেতেছে অনেক, মানে মোটা বয়স।
সেই বয়সটা কি হুজুরের?
হ্যাঁ হুজুরের উপরে আসর করে, বাট বয়সটা আসলে ন্যাচারাল না, কোন একটা মোটা মনে হইতেছে বিশাল একটা মানুষ।
আপনার তখন মানে পাঁচ বছর আগে আপনি তখন কিসে পড়তেন?
জি আমি তখন কলেজে পড়তাম।
ওকে, তো আপনার তখন কি আমার খুব ভয় তো অবশ্যই?
হ্যাঁ অবশ্যই, কারণ আমি লাইফে ফার্স্ট এরকম একটা জিনিস আসলে অনেক ভয় পেয়েছিলাম। আমি আম্মুর প্রায় আম্মুর পাশেই বসেছিলাম, অনেক ভয় করতেছিল। যখন আম্মু বলে যে হুজুর আমাদের আমার ছেলেকে একটু দোয়া করে দেন, তখন আমার অনেক ভয় লাগতেছিল আর কি। তখন উনি আমার মাথায় হাত রাখে, তো যেটা মানে মাথায় হাতটা যখন রাখে তখন মনে হতেছিল বিষ, মানে অনেক ভারী একটা জিনিস, অনেক ভারী একটা হাত আমার মাথার উপর রাখা আর কি। আর আমি একটু স্পর্শ পেয়েছিলাম একটা লোমশ, যেটা একবার তুলতুল একটা ওনার হাতের মধ্যে, অনেক অনেক লোম আর তুলতুল একটা ভাব ছিল আর কি ওনার হাতে। তারপর এটা পরে হতে একটা আমরা একটা ভালো ফলাফল পাই, তারপর আমার বোন আর কি সুস্থ হয়ে যায়।
ওকে, তো এইরকম অভিজ্ঞতা আসলে সামনাসামনি দেখা আছে, মানে আমি কখনো দেখি নাই কিন্তু আমি শুনি যে আসলে যারা এই ধরনের অভিজ্ঞতাগুলো যাদের চোখের সামনে হয় বেশ ভয়ঙ্কর একটা পরিবেশের সৃষ্টি হয় আসলে।
এক্স্যাক্টলি, তখন যখন আসলে ওখানে থাকা অবস্থা আসলে অনেক ভয় লাগে যে আসলে মিলি কি হচ্ছে বা সবকিছু আসলে অ্যাবনর্মাল টাইপ,
আসলে খুব ভয়ঙ্কর একটা সিচুয়েশন। তো যাই হোক না কেন, সেই ভয়ের সিচুয়েশনটা আর আপনাকে কাবু করেনি বা সেই ভয়টা আপনাকে তাড়িয়ে বেড়ায় নাই, এটা আসলে ভালো বিষয়। তো যাই হোক না কেন, আজকের হরর ক্লাবের সাথে আড্ডা হচ্ছে, আমাদের সাথে কিন্তু আরো বেশ কয়েকটা স্টোরি আছে, সেই স্টোরিগুলো শুনবো আমরা। তবে তার আগে এই আওয়ারের শেষ একটা গান শুনে আমরা নেক্সট আওয়ারে যাবো। এই আওয়ারের শেষ গানটা আমরা এই হরর ক্লাবের রিকোয়েস্টের একটা গান শুনতে চাই। রূপ, কোন গানটা যেন শুনতে চাচ্ছিলেন?
ভাই যেহেতু রেডিওতে সে আসছে, সেহেতু রেডিও সম্পর্কিত একটি গান,
রেডিও সম্পর্কিত গান,
রেডিও অ্যাক্টিভ,
রেডিও অ্যাক্টিভ,
ইমাজিন ড্রাগনের,
ওকে ইমাজিন ড্রাগনের রেডিও অ্যাক্টিভ। তো রেডিও অ্যাক্টিভের সাথে রেডিও খুব একটা সম্পর্ক বোধহয় নাই,
ওয়ার্ডের সম্পর্ক আছে।
ওকে ঠিক আছে, শব্দের সম্পর্কের জায়গা থেকে আমরা এই গানটা শুনে, আমার খুব প্রিয় একটা গান এবং এই হরর ক্লাবে যারা এসেছেন তাদেরও প্রিয় গান ইমাজিন ড্রাগনের রেডিও অ্যাক্টিভ সাথে শুনতে পারবেন। আমরা চলে যাবো থার্ড আওয়ারে, থার্ড আওয়ারে আমাদের কিছু স্পেশাল স্টোরি আছে সেগুলো শোনার জন্য সঙ্গে থাকুন রেডিও 48 FM এর, এবং অবশ্যই ফুটতে থাকুন সব সময়। আপনার সাথে শেষ ঘন্টায় এই মুহূর্তে আমরা রাত একটা বেজে দুই মিনিট স্টুডিও হয়েছে সময়, আর এই সময়টাতে আপনাদের বলেছিলাম যে বেশ আরো কয়েকটা স্টোরি আছে আমাদের হাতে, সেই স্টোরিগুলো শুনবো। এবং আমাদের সাথে আছে একটা আনসেন্সর্ড স্টোরি, এবং আনসেন্সর্ড স্টোরিটা এখনই শুনছি না, সেন্সর্ড স্টোরিটা একটু পরে শুনবো। এখন যে স্টোরিটা শুনবো সেই স্টোরিটা আমাদেরকে পাঠিয়েছেন নোয়াখালী থেকে, হৃদয়, নোয়াখালী মাইজদি সুলতান কলোনি থেকে। গল্পের নাম লোভ, এবং তিনি জানিয়েছেন যে লেখক হৃদয়। তো এই গল্পে গল্প পড়ার আগে একটা কথা জানিয়ে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে যে মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে অনেকে হয়তো মেইল যখন করেন, যেহেতু আমরা কালেক্টেড স্টোরিগুলোও নিয়ে থাকি, তো মেইল করার ক্ষেত্রে অনেকে যেটা হয় যে মানে নিজের নাম লিখে দেন বা লেখকের নামটা হয়তো ওইভাবে উল্লেখ করেন না বা সংগৃহীত কিনা, হয়তো বা অনেকে মেইল থেকে ভুলে যান সেই কথাটা উল্লেখ করে দিতে, আবার অনেকে সচেতন ভাবেই নিজের নামেও পাঠিয়ে দেন। তো সেই জায়গা থেকে আমরা আসলে কোনো ধরনের দায়িত্ব নেওয়া আমাদের জন্য কষ্টকর, যেহেতু আমরা কালেক্টেড স্টোরিজ এবং ফিকশন, তো মানে একটা মানুষ যখন একটা গল্প লিখবেন সেটা পড়ার অধিকার আসলে প্রত্যেকের থাকা উচিত। তো যখন সেই স্টোরিটা ওপেনলি যখন পাবলিশড হয়ে যায় সেই স্টোরিটাই আমরা নিয়ে পড়ার চেষ্টা করবো, আমাদেরকে যারা পাঠান তাদের মাধ্যমে আমরা পড়ি। তো অনেক ক্ষেত্রেই সেই স্টোরির মূল লেখককে অনেক ক্ষেত্রে আমরা আপনাদের মেইলের উপরে ডিপেন্ড করি। তো সেক্ষেত্রে আমি অবশ্যই আশা করব যে সকল হরর ক্লাব আমাদেরকে স্টোরি পাঠান, তারা অবশ্যই সেখানে সতর্ক থাকবেন এবং তারা অবশ্যই চেষ্টা করবেন সঠিক লেখকের নামটা উল্লেখ করে দিতে, কারণ সেটা সেই লেখকের জন্য অবশ্যই একটা মানে তিনি অবশ্যই এই সম্মানটা তার প্রাপ্য। আমরা যখন একটা গান বাজাবো বা আমরা যখন কোনো একটা কোটেশন ইউজ করবো, অবশ্যই সেটা যেখান থেকে জন্ম নিয়েছে সেই জন্মদাতার নামটা সেখানে প্রকাশ করা অবশ্যই তার প্রতি একটা সম্মান প্রদর্শন। তো সেই সম্মানের জায়গাটা আমরা সবসময় চেষ্টা করি সেই জায়গাটা রাখার জন্য। আমরা নিজেরা যে স্টোরি প্রোডাকশনগুলো আপনাদের সামনে তুলে ধরি সেখানে তো অবশ্যই সেই লেখকের নাম থাকে, এবং আপনারা যে মেইল করে যেগুলো পাঠান সেখানে আগে বারবার বলছি যে আমাদের সবসময় মূল লেখককে খুঁজে বের করা সম্ভব হয় না, সেক্ষেত্রে আপনাদের মেইলই আমাদের সেই ভরসা। সো আপনারা সেই জায়গাটাতে অবশ্যই মানে সচেতন হবেন এবং সতর্ক থাকবেন। আর আমাদের সাথে প্রতিনিয়ত অনেক লেখক আছেন যারা রেগুলারলি আমাদেরকে লিখে পাঠান, আপনারাও তাদের নাম শুনে শুনে অভ্যস্ত হয়ে গিয়েছেন। যেমন হৃদয়, তিনি এর আগেও আমাদেরকে গল্প লিখে পাঠিয়েছেন, আমাদের সাথে আমাদের রেগুলার গল্প লিখে পাঠান, সুন্দর সুন্দর গল্প লিখে পাঠান। ফ্রাঙ্কেনস্টাইনের পুত্রী দানব নামে একজন লেখক আছেন, আরও আছেন, অনেকের নামই এই মুহূর্তে আমার মনে পড়ছে না, এই কয়জন অনেক রেগুলার লিখেন। আফ্রিদি তুহিনও রেগুলার আমাদেরকে লিখে পাঠায়, আর রাজ হরর ক্লাব থেকে অনেক লেখা আসে আমাদের। আরও অনেক মানুষ আছেন, অনেক মানুষ আছেন যাদের নামগুলি এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, নাম মনে রাখা আমার জন্য খুব কষ্টকর মনে হয় আর কি। তো যাই হোক না কেন, সবার প্রতি অনেক ভালোবাসা যে আপনারা চাইছেন বলেই, আপনারা চেষ্টা করছেন বলেই হরর ক্লাব এই কঠিন কাজটা করে নিয়ে যেতে পারছে যে মানুষের লেখা ফিকশনাল সেই গল্পগুলো এই হরর ক্লাবে নিয়ে আসা। বিখ্যাত রাইটারদের স্টোরি তো মানে খুব মানে একদম মুড়ি মুড়কির মতো নিয়ে আসা সম্ভব না, বা সেভাবে করতে থাকলে এক সপ্তাহে একটা শো শুরু করা বা প্রিপেয়ার করা সত্যি অনেক কঠিন কাজ। সেক্ষেত্রে আপনাদের মেয়েদের উপর আমাদের অনেক কিছু ডিপেন্ডেন্ট হতে হয়, এবং আমরা খুব প্রাউডলি বলতে পারি আমাদের সেই ডিপেন্ডেন্সি এখন পর্যন্ত ব্যর্থ হয়নি। আপনারা সেই জায়গায় আমাদেরকে যথেষ্ট ভালো ফিডব্যাক দিয়েছেন, এবং সেই ফিডব্যাকের জোরেই ভূত এফএম হরর ক্লাবে এগিয়ে যাচ্ছে। আরও এগিয়ে যেতে পারবে কিনা সেটাও আপনাদের হাতেই। আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের কথাগুলো, আপনাদের ভালো লাগার কথাগুলো, খারাপ লাগার কথাগুলো, যে কোনো কথা আমাদের জানিয়ে দিতে পারেন facebook.com/radiofoot এই ঠিকানায়, হরর ক্লাবের ফেসবুক পোস্টে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার কথাগুলো। তো আমরা এখন আপনাদেরকে আমি যে গল্পটা শোনাতে চাচ্ছি সেটা হচ্ছে সুলতান কলোনি থেকে হৃদয়ের লেখা গল্প লোভ।
পাতলা চাদরটা ভালো মতো গায়ে জড়িয়ে নিল সামাদ। কবরস্থানের গেট থেকে একটু সামনে একটা চায়ের দোকানে বসে আছে সে। বর্ষার দিন, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এমন সময় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে চোখ বন্ধ করে জেগে থাকার সময়। কিন্তু আজ সামাদের বিশ্রাম নয়, সামাদের নীরব অপেক্ষা এক দুর্লভ জিনিসের প্রতি। সকাল থেকে ভীষণ ঝড় বৃষ্টি, প্রচণ্ড বাজ পড়ছিল, এর মধ্যে একটা মারা পড়ে সিদ্দিক মাস্টার। এশার নামাজের সময় জানাজা হল, এই ঝড় বৃষ্টির দিনেও প্রচুর লোক হল। তারপর এই মাত্র দাফন শেষ হল, দাফন শেষে লোকজন আস্তে আস্তে চলে যাচ্ছে। বিনিতে খুব লম্বা একটা টান দিয়ে কবরস্থানের দিকে তাকিয়ে আছে সামাদ। ধোঁয়াগুলো এমন এক একটা কুণ্ডলিতে পরিণত হচ্ছে যেন জীবন্ত, যেন তারাও কবরস্থানের দিকে নজর রাখতে রাখতে বেরিয়ে যাচ্ছে বাতাসে। রাত বাড়ছে, সামাদ আস্তে আস্তে উঠে কবরস্থানের দিকে হাঁটা ধরল। চৌকিদার পাহারাতে দাঁড়িয়ে আছে, এভাবে ঢোকা যাবে না, অপেক্ষায় থাকলো সুযোগে। রাত আনুমানিক দুইটা, চৌকিদার বেহুশ ঘুমে। আস্তে আস্তে গুরুস্থানের ভেতরে গেল সামাদ। কবরস্থানের ঠিক উত্তর পাশে সে, এইদিকেই নতুন কবর, সিদ্দিক মাস্টারের বাজ পড়া লাশের কবর। আস্তে আস্তে এগিয়ে গেল সামাদ, হঠাৎ কিসের শব্দ শুনে থেমে গেল সে। ভালো করে বোঝার চেষ্টা করল, কান্নার শব্দ ভেসে আসছে। একটুক্ষণ থেমে থাকলো সে, চারিদিক তাকানোর পরও কোনো কিছু চোখে পড়ল না তার। আবার বাবার এলো সে, তর তর করে খামছে। হঠাৎ কি যেন একটা বাঁধলো পায়ে, বসে সেটা তুলি দেখার চেষ্টা করলো। দেখলো বলের মতন কি যেন একটা, যখনই ওটা ফেলে দিতে যাবে তখনই নড়ে উঠল, বের হতে লাগলো লাল আলো। সামাদ একটু খেয়াল করতে দেখল এটা কোনো বল নয়, সামাদের নিজের মাথার খুলি। হঠাৎ মাথাটা চোখ খুলে হাসি শুরু করলো, ভয়ে সেটা ছুঁড়ে ফেলে দিয়ে হাঁপাতে লাগলো সামাদ। এই প্রথম এত ভয় পেল সে। এর আগে রাত বিরাতে বন বাজারে কত ঘুরে বেরিয়েছে, একদিনও এরকম হয়নি। কি করবে ভাবছে সে, মন চাইছে পালাতে কিন্তু লোভ তাকে সামনে টানছে, তাই শেষমেশ এগিয়ে গেল। পৌঁছে গেল সেই কবরের কাছে, একটা কোদাল দিয়ে খোঁড়া শুরু করল। এইবার যেন চারিদিকে ভূমিকম্প শুরু হলো, আবার একটু থামল সে। কে যেন তার কাছে আসছে, বুঝতে পেরে তাকালো সামনের দিকে। দেখল সাদা কাপড় পরা, বড় বড় চোখ, চোখে আগুনের গোলা জলজল করছে, যেন অনেক বড় লম্বা কি যেন মুহূর্তেই তার কাছে চলে এলো। বুকের ধুকধুকানি বেরিয়ে চলেছে সামাদের। সামাদের কাছে এসে কিছুক্ষণ দাঁড়ালো, তারপর হাওয়ায় মিলিয়ে গেল। সামাদ তার সব শক্তি যেন হারিয়ে ফেলছে, কিন্তু তখনও তার লোভ যায়নি। সে ভাবছে ভয়ে উল্টা পাল্টা দেখছে, মাতালের মতো হয়ে গেছে যেন সামাদ। সে আবার ঘুরতে লাগলো অনেকটা শেষ পর্যায়ে। হঠাৎ তার চোখ গেল গোরস্থানের দেয়ালের দিকে, দেখতে পেল অনেকগুলো ছায়া মানব বসে আছে তার দিকে মুখ করে। এইবার তার আর সাহস হলোটা, লোভটাও গায়েব, পালাতে যাবে কিন্তু কে যেন তার পা ধরে রেখেছে। মাটির দিকে তাকিয়ে দেখে সিদ্দিক মাস্টার তার পা ধরে রেখেছে। ঝটকা টানে পা ছুটে গেল সামাদের সাথে সাথে, দৌড় শুরু করলো, কিন্তু হঠাৎ একটা গর্তে পড়ে গেল সে। ভয়ালো দৃষ্টিতে দেখল দেয়ালের উপর থেকে ছায়া মানবগুলো একে একে তাকে ঘিরে ধরছে। পরদিন সকালবেলা মাস্টারের কবরে কলা পর্যন্ত পোঁতা অবস্থায় দেখা গেল সামাদকে। খুব ছোট পরিসরের একটা গল্প, খুব অল্প মানে কি বলা যায় ছোট প্লটের ভেতর একটা গল্প লিখেছেন হৃদয়। গল্পটা ভালো, খুব সুন্দর একটা গল্প। আসলে একটা গল্প লেখার জন্য বা মানে একটা স্টোরি রাইটিং এর জন্য আসলে মানে একটা প্লটই তার প্রয়োজন। আমি জানি না, আমি নিজে খুব ভালো লেখক নই, হয়তো এরকম খুব ভালো গল্প কখনো লিখতে পারিনি। তবে গল্প পড়তে পড়তে যেটা উপলব্ধি, যে আসলে একটা খুব সুন্দর প্লট পেলে একজন লেখক তার লেখনী দিয়ে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন সেটা। আর ক্যারেক্টারের ক্ষেত্রেও কিন্তু একটা ক্যারেক্টার বিল্ড আপের জন্য বেশ কিছু সময় দেওয়ার প্রয়োজন। হয়তো বা আপনি যে চরিত্রটা সৃষ্টি করছেন আপনার কাছে সেটা অনেক পরিচিত, কিন্তু যিনি পড়ছেন বা যিনি শুনছেন তার কাছে অতটা পরিচিত নয়। তো সেই শব্দের খেলা দিয়ে কিন্তু সেই সামাদের চরিত্র হোক বা সিদ্দিক মাস্টারের চরিত্র হোক, গল্পের বর্ণনা শব্দশৈলী দিয়েই সেই ক্যারেক্টারগুলো প্রতিষ্ঠিত হবে, মানুষের আপন হয়ে যাবে এবং মানুষ সেই ক্যারেক্টারকে দেখতে পাবে। আমি এই গল্পগুলো যখন পড়ি তখন আমার কাছে এই জিনিসটাই কাজ করে যে মানুষেরা বা একদম যারা লিসনার, যারা হয়তো বা এর আগে কখনো লেখেননি, এই যখন শুনছেন যে কেউ লিখে পাঠাচ্ছেন বা তার মতোই আরেকজন লিখে পাঠাচ্ছেন, তখন তার মনের ভেতর সে কথাগুলো বা তার মনের ভেতর করে একটা কল্পনা সেই লেখাগুলো তার ক্রিয়েটিভিটির মাধ্যমে একটা গল্প আকারে
দাঁড়িয়ে যায় এবং সেটা আমাদেরকে মেল করে পাঠান। আপনিও কিন্তু এরকম গল্প আমাদেরকে মেল করে পাঠাতে পারেন bootfm@radiofurti.fm এই ঠিকানায় আপনি মেল করে পাঠিয়ে দিতে পারেন আপনার গল্পগুলো, এবং অবশ্যই সাবজেক্ট ফিল্ডে লিখবেন হরর ক্লাব আপনার নিজের লেখা গল্পের ক্ষেত্রে, সেটা সবসময় আমরা চাই যে সে হরর ক্লাব এই কথার উল্লেখ করে দেবেন। সো এই সময়টাতে আমরা একটা খুব সুন্দর গান শুনবো, এবং গান শুনে যেটা বলেছিলাম যে আমাদের হরর ক্লাবের আনসেন্সর সেগমেন্টে আজকে আমরা শুনবো একটা পুরাতন একটা আনসেন্সর স্টোরি, এবং এই স্টোরিটা আমার কাছে খুব মানে স্পেশাল, মানে অন্যান্য আনসেন্সর স্টোরিগুলো থেকে এটা একটু আলাদা, খুব অদ্ভুত একটা কাণ্ড, অদ্ভুত একটা গল্প। কিন্তু যিনি বলেছেন তার জীবনে হয়তো বা এই অদ্ভুত গল্পটাই প্রচন্ড সত্য, এবং তার নিজের কথার মাধ্যমে আসলে সেটা মানে ফুটে ওঠে। আমি সবসময় আপনাদের পাঠানো মেইল এবং আপনাদের পাঠানো লেখা সবকিছুই আপনারা যেভাবে পাঠাবেন আমরা সেইটার উপরই যথেষ্ট আস্থাপন এবং বিশ্বাস রাখি। সো এই আনসেন্সর্ড স্টোরিটা এই জন্যই ভূতেফামে যায়নি, হরর ক্লাবে চলে এসছে। সো আপনারা শুনুন এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে কিনা জানি না, তবে মনে একটু হলেও দাগ কাটতে পারে। এবার আনসেন্সর্ড স্টোরিটা, আনসেন্সর্ড স্টোরি এটা ছিল আমাদের 17 নম্বর এপিসোডের স্টোরি, সেটা আবার আমরা আজকের এপিসোডে প্রচার করছি, অনেকেও শুনতেও চেয়েছেন। তো এই স্টোরিটা শুনবো, তার আগে শুনবো আমরা ডিপ পার্পলের স্নো অন দ্য ওয়াটার, এবং তারপর শুনবো এই স্টোরিটা। তারপর ফিরে আসছি, আপনি শুনতে থাকুন রেডিও ফুর্তি 88FM অ্যান্ড টু ফুর্তি।
আমি সোহাগ নারায়ণগঞ্জ থেকে বলছি, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালো থাকেন এবং সবসময় ভালোর দলে। আমি যে ঘটনাটি বলবো সেটা হচ্ছে 2015 ডিসেম্বরের প্রথম দিকে ঘটনা। ঘটনাটি হচ্ছে আমি যেখানে কাজ করি সেটা হচ্ছে আমার বাসা থেকে প্রায় 15 মিনিট দূর হেঁটে যেতে। তো আমি প্রতিদিন যাতায়াত করতাম মূলত হেঁটে। তো যে এলাকার মধ্যে দিয়ে যেতাম, অনেক অনেক বাড়ি ঘরের মধ্যে দিয়ে যেতাম, তো একটা বিল্ডিং ছিল আপনার তিনতলা। তো তিনতলা বিল্ডিং এর সামনে দিয়ে প্রতিদিন যেতাম। তো হঠাৎ করে একদিন হচ্ছে যে আমি সন্ধ্যাবেলা আসতেছিলাম কাজে থেকে, মেবি 5টা হবে এরকম সময়। তো ওই বিল্ডিংটার সামনে, পুরাতন একটা বিল্ডিং, তিনতলা বিল্ডিং, তো বিল্ডিং এর সামনে এসে কোন একটা কারণে আমি প্যাক ছিল ওখানে কাদা, যেগুলো বলে পানির কারণে ওই কাদার মধ্যে পড়ে যাই। তো একটা হাসির শব্দ পাই, হাসির শব্দ পেয়ে আমি বিল্ডিং এর দিকে তাকাতে দেখি কি যে একটা খুব সুন্দর একটা কিউট একটা মেয়ে আমার দিকে তাকিয়ে হাসতেছে, এবং ভাবতেছি যে আমি কাদায় পড়ে গেছি এই কারণে কি হাসতেছে। তো বিষয়টা প্রথমত আমি লজ্জা পাই, লজ্জা পেয়ে যেহেতু এড়িয়ে যাই। সেম পরের দিনের ঘটনা, ওইদিকে যাওয়ার সময় কোনো একটা কারণে অবচেতন মনে আমি আবার সেই বিল্ডিং এর দিকে তাকাই। তো তাকিয়ে দেখি মেয়েটা ওদিন ওই জানলার পাশে বসা। তো মেয়েটা আমার দিকে তাকিয়ে একটু হেসে দেয়। তো এরকম দু একদিন চলে, ওর চাওয়ার মধ্যেও কিছু ওরকমই ছিল, চাহনি ছিল যে ও পছন্দ করে বা আমিও পছন্দ করি, এরকম বিষয়টা চলতেছিল। তো যখন এক সপ্তাহের মতো চলে যায়, তো দুজন ঠিক বুঝতে পারতেছিলাম যে আমাদের হয়তো বা সম্পর্কটা একটুখানি ক্লোজ করা যায় কিনা। তো আমি প্রথমত ওকে আমার ফোন নাম্বারটাতে ইশারাতে ফোন নাম্বারটা দিই। বলে রাখা ভালো ভাইয়া যে ওর সাথে আমার বেশিরভাগই কথা হতো যখন যে সন্ধ্যার সময়, সকালে আমি বেশি একটা দেখতাম না। আর বাড়িটাও ছিল এরকম যে ওদের বাড়িটা একেবারেই পুরনো, তিনতলা বিল্ডিং, আশেপাশে ওরকম কোনো বিল্ডিং নেই, শুধু ওদের বাড়িটাই বিল্ডিং। তো প্রথম যেদিন ওকে আমি নাম্বার দিই, ওদিন রাত্রে প্রায় 12টার সময় আমার ফোনে কল আসে। কল আসার পরে আমি দেখি যে আমার ফোনে একটা নাম্বার উঠছে, সেটা কিরকম একটা অদ্ভুত নাম্বার, আপনার বললে বোঝাতে পারবো না, যে শুধু 000 এবং প্লাস 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 এরকম অনেকগুলি। তো এটা অনেক সময় ইন্টারনেটের মাধ্যমে করা যায়। তো আমি ভাবছি হতে পারো এরকম কোনো কিছু হবে। তো নাম্বারটা ফোন স্পিক করার পরে দেখলাম ওর কণ্ঠ। তো আমি বললাম কে, জান্নাতুল? বললো হ্যাঁ। তারপরে অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পর ওর সব বিষয় বললো, আমি আমার বিষয়গুলি বললাম। ও বলতেছে যে আমি ক্লাস নাইনে পড়ি, নাইনে পড়তাম, এক বছর ধরে প্রায় অফ পড়া, এখন আমি ক্লাস টেনে থাকতাম, তো এক বছর ধরে অফ কোন একটা বিশেষ কারণে, সেটা তুমি আস্তে আস্তে জানতে পারবা। তো আমি কি করি, ওর সাথে কথা চালিয়ে যাই এরকম করে একদিন দুদিন। তো আমাকে বললে যে তুমি আমাদের বাসায় আসো, তোমার সাথে কথা আছে। তোমায় একদিন চুপ করে গেলাম, যেহেতু বাসার দারোয়ানটা ছিল, আসার দারোয়ান থাকলে হয়তো বা দেখলে কি করবো, ওকে এড়িয়ে গেলাম। তো ওদের বাসায় যখন প্রথম গেলাম, জিজ্ঞাসা করলাম তোমার আব্বু আম্মু কোথায়, বললো আজকে আব্বু আম্মু বাসায় নেই, তো তোমার সাথে কথা বলার জন্যই আমি তোমাকে ডেকেছি। তো ওর সাথে ওদের ঘরে ঢোকার পর যেটা প্রথম যেটা অনুভব করলাম, ভীষণ রকম ঠান্ডা। এখন তো ডিসেম্বর মাস, ঠান্ডা তো অবশ্যই ছিল, তাছাড়াও মনে হচ্ছিল যেন যেন ওদের ঘরের ভিতরে যেমন এসি লাগানো, এরকম ঠান্ডা একেবারে এনভায়রনমেন্টটা কিরকম ঠিক বোঝাতে পারবো না। আর কেমন যেন একটা ভাবসা, একটা কিরকম গন্ধ টাইপ, কিন্তু ঘরটা একেবারে পরিপাটি, আপনার সবকিছু আসবাবপত্র সবকিছু অনেক সুন্দর সুন্দর। তো ও আমাকে কি করলো, বসিয়ে বললো তুমি বসো আমি আসতেছি। তো যখন দেখলাম ওর বেডরুমের দিকে চলে গেল আমাকে বসানোর পরে, তারপরে দুটা বড় বড় সাইজের বিড়াল আমার দিকে তেড়ে আসতেছে। হ্যাঁ, তো আমি দেখেই ভয় পেয়ে গেলাম, কি এগুলি কি এত বড় বড় বিড়াল ওদের বাসার মধ্যে কিভাবে। তো ও দৌড়ে আসলো, ওদেরকে ওইগুলিকে ধমক দিয়ে, ভাইয়া এমন কিছু ধরনের ভাষায় ওই বিড়াল দুটার সাথে কথা বলতেছিল, আমি বুঝতে পারতেছিলাম না। লাইক আপনার ফ্রান্সের যে ভাষাগুলি হয় যেরকম, সেরকম। তারপরে ওই বিড়াল দুটা দেখলাম কি, যে প্রথম আমাকে দেখে অনেকটা হিংস্র কিরকম করতো, তারপর চলে গেল। তো জিজ্ঞাসা করলাম যে তোমার এই এটা কি, এগুলি কি ছিল, বললো এগুলি আমাদের প্যাক, ঠিক আছে, ওগুলি পালি আমরা। তো বললাম যে এরকম কেন, লাইক ছোটখাটো আপনার প্যান্থার, প্যান্থার যেরকম হবে সেম এরকম হবে। তো বললো এগুলো বিড়াল, আমার মামা দেশের বাইরে থেকে নিয়ে এসছে, তো তো এগুলি পালতেছিলাম, সরি। তারপরে যেটা হলো, ওর সাথে আমার সম্পর্ক রিলেশন চলতেছে। তো একদিন ওদের বাসায় ঢোকার সময় ওদের দারোয়ান আমাকে ধরে ফেলে, ধরে ফেলে বলতেছে যে কোথায় যাচ্ছ, এরকম অনেক কিছু জিজ্ঞাসা করতেছে। তো আমি প্রথম ভাবলাম হয়তো বা যদি আবার অন্যরকম কিছু মনে হয়, তাই আমি বললাম যে আমি তিনতলায় যাবো জান্নাতুলদের বাসায়, জান্নাতুল আমার ফ্রেন্ড, তো ওর সাথে দেখা করতে যাবো। তো দারোয়ান আমার দিকে একেবারে হা করে তাকিয়েছিল, বললাম যে কি প্রবলেম কি। তো বলতেছে কোন জান্নাতুল, আমি বললাম তিনতলায় থাকে জান্নাতুল, ওর সাথে দেখা করবো আমার ফ্রেন্ড। তো উনি আমার দিকে তাকিয়ে বলতেছে তুমি ঠিক করে বলো যে তুমি কোন নিয়তে এই বাড়িতে ঢুকছো। হ্যাঁ, আমি বললাম যে স্যার আমি তো আসলে এই বিল্ডিং এর তিনতলায় যে জান্নাতুল থাকে ওর সাথে দেখা করতে এসেছি। বললো ফান করতেছো, তাই জান্নাতুলের ফ্যামিলি সহ কেউ বেঁচে নেই কিন্তু তুমি জানো না। আমি তো রীতিমতো হা করে যে কি এটা কি বলেন আপনি, আমি ওর সাথে কিছুদিন আগেও কথা বললাম আর কালকে আজকেও কথা সকালেও কথা বলে আসলাম, আপনি এখন বলছেন বেঁচে নেই, এটা কেমন কথা। তো উনি আমার দিকে তাকায় বলে চলো, বলে আমাকে তিনতলায় নিয়ে গেলো। তিনতলায় নিয়ে গিয়ে দেখলাম কি একটা তালা ঝুলানো, আর তালাটা আপনার অনেক দিন লাগানো থাকলে যেরকম ঝং পড়ে যায় ওরকম মরিচা পড়ানো। তো উনি খুললো, খোলার পরে না অনেকগুলি চাবির মাঝখান থেকে উনি চাবিও খুঁজে পাচ্ছিল না। তো উনি খোলার পরে যেটা হলো, উনি আমাকে ঘরের মধ্যে ঢুকিয়ে বলে কোথায় জানাবল দেখাও। তারপরে দেখলাম ভাইয়া ঘরটা আপনার কোনো কিছুই নেই, আপনার আসবাবপত্র তো নেই, আর অনেক ধুলো ময়লা জমে কীরকম যেন হয়ে আছে। হ্যাঁ, আমি তখন আর কি দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না, আমার এতদিনে আমাদের সম্পর্কটা খুব ভালো হয়ে গিয়েছিল। তো এরপরে যেটা হলো, উনি আমাকে বললো যে যাও বাসায় চলে যাও, আর কোনো এখানে কোনো ই থাকা যাবে না। তো আমি বাসায় আসার পরের দিন আমার ওদিন আর জান্নাতুল আমাকে প্রতিদিন রাত্রে 12টার পরে ফোন দিত, ওদিন আর জান্নাতুল আমাকে ফোন দেয় না। আমার রাতটা খুব কষ্টে কাটে। পরের দিন আমি ওদের বাসার সামনে গিয়ে দাঁড়ায় থাকি, জানালা দেখি যান না, জানালা অফ, আজকে আর জানালা খোলা না, ওকে দেখতেছি না। পরের দিন যেটা হয়, ও ঠিক রাতে 12টা বাজে কল দেয় আমাকে, কল দিয়ে বলে যে তুমি কি আসতে পারবে। তো আমি ওখানে বললাম যে জানো তো তুমি কি, বললাম না তোমাদের এখানে আমি তোমাদের দারোয়ান বললো মনে মন যে তোমাদের নাকি সবাই মারা গেছো, না এইরকম কিছু না, তুমি আসো আমি তোমাকে বলবো। তারপরে যেটা হলো আমি গেলাম, যাওয়ার পরে ওদের তখন দারোয়ানটা ছিল না, তো যেটা হলো যেন খেত তালা মারো না, আমি খেত ক্রস করে দেয়াল টপকে ওখানে ছাদের উপরে উঠলাম। তো বললো যেন বাসা দেখা করতে হবে না, ছাদের উপরে আসো। ছাদের উপরে গেলাম, ছাদের উপরে দেখা পাওয়ার পরে ও আমাকে বললো যে দেখো অনেক সময় অনেক কিছু হয় আমরা যেগুলি ভাবি না চিন্তা করি না, ঠিক আছে, তো এরকম কিছু অদ্ভুত অদ্ভুত ধরনের কথা বলতেছিল। হ্যাঁ, আর কেমন যেন করতেছিল আমার দিকে তাকায়, আর ভাইয়া ওর চেহারাটা এত মিষ্টি এত কিউট, আমি এখনো পর্যন্ত বলতে পারবো না যে এত সুন্দর মিষ্টি একটা মেয়ে। তো কথা বলার মাঝখানে ওর সাথে ওর হাতটা ধরে আমি হাঁটতেছিলাম যে ছাদের উপরে, এখান থেকে এখানে এখান থেকে এখানে, তো হঠাৎ করে যেটা হলো পিছন থেকে আমার মনে হলো কেউ আমার ঘাড়ে ধরলো, ঘাড়ে ধরার পর দেখলাম কি দারোয়ান, দারোয়ান ধরে আমার, আমি দারোয়ানের দিকে তাকিয়ে যখন আবার ইয়ের দিকে তাকাবো জান্নাতুল দিকে তাকাবো, দেখি জান্নাতুল নেই, আর আমি একেবারে কখন যেন ট্যাঙ্কির সামনে এসে একেবারে ছাদের কিনারে চলে আসছি, আমি বলতেও পারবো না। হ্যাঁ, তো উনি বলতেছে তুমি এখানে কেন, কি কারণে এসেছো, তুমি কার সাথে একা একা কথা বলতেছিলাম, তুমি যখন দেয়াল টপকে উঠো আমি চার দোকান থেকে তোমাকে খেয়াল করেছি এবং দেখলাম। তো আমি বলার মতো কিছু ছিল না, জান্নাতুল কোথায়, তো আমি বললাম আপনি কি আমার সাথে দেখেননি জান্নাতুলকে কথা বলতে, বললো না আমি তো কাউকে দেখি নাই, তো সাথে সাথে আমার ফ্যামিলিকে উনি কন্ট্যাক্ট করলো এবং আমার কাছ থেকে নাম্বার নিয়ে আমার ফ্যামিলি থেকে বাসা থেকে লোক আসলো এবং বললো যে হয় আপনার ছেলে এখানে কোনো খারাপ নিয়ে এসেছে না, তো আপনার ছেলে মেন্টালি সিক হয়ে গেছে। তো ভাইয়া বিশ্বাস করেন আমি মেন্টালি সিক হই নাই, আমি আমি পুরোপুরি খেয়াল আছে, কজ আমি এর মধ্যে একদিন আমার জান্নাতুল আমাকে একটা গিফট পর্যন্ত দিয়েছে, সেইটা পর্যন্ত এখনো পর্যন্ত আমার কাছে আছে। যদি আমার এটা যদি আমার মেন্টালি আমার প্রবলেম হয়ে থাকে, যদি আমার ধোকা হয়ে থাকে, তাহলে আমার সাথে যে রিলেশন ছিল জান্নাতুলের সেটা কি মিথ্যা ভাইয়া, ও ও আমাকে অনেক বেশি লাভ করতো, আমি ওকে লাভ করতাম, ইভেন কি এখনো করি। ওই ঘটনার পর যেটা হয় আপনার আমাকে একে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, তো হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে হুজুর বলে যে না ওর সাথে হয়তো কোনো খারাপ আত্মা টাত্তার ইয়ে আছে, তো উনি আমাকে পানির পড়া বিপড়া দেয়। তো ওদিন ওদিন আমি স্বপ্নে দেখি যে জান্নাতুল আমাকে ফোন করছে এবং বলতেছে হয়তোবা সবাই চায় না তোমার সাথে আমার রিলেশনটা থাকুক, আমরা অনেক দূরে চলে যাচ্ছি, হ্যাঁ তুমি তোমার কাছের মানুষগুলি আমাকে অনেক দূরে ছেড়ে দিচ্ছে। ভাইয়া বিশ্বাস করেন ভাইয়া, তারপর থেকে আমি আজ পর্যন্ত জান্নাতুলকে দেখতেছি না, কিন্তু আমি অনেক মিস করি জান্নাতুলকে, আমি চাই না জান্নাতুল আমার যদি যদি আমার কোনো রকম স্বপ্ন হয়ে থাকে ও আমার কাছ থেকে চলে যাক, কারণ ওর দেয়া একটা গিফট আছে আমার কাছে, ওর পছন্দের একটা ঘড়ি পর্যন্ত দেওয়া আমার কাছে, কারণ আমি যখন প্রথম যেদিন গেলাম ওর বাসায় তো ওর হাতে ছিল আপনার একটা ঘড়ি, যেটা জেন্টস ঘড়ি, তো আমি বলছিলাম যে একটা জেন্টস ঘড়ি, বললো যে তোমার জন্য নিয়ে আসছি এবং বললো যে তোমাকে আমি পরাই দিতেছি। ওর দেয়া ঘড়ি ওর দেয়া আমার গিফট এখনো আমার কাছে, যদি ও আমার ও যদি আমার স্বপ্নই হয়ে থাকে, সবাই আমাকে বলতেছে যে আমি ভেজিটাল হয়ে গেছে পাগল হয়ে গেছি এগুলো নাকি আমার স্বপ্ন, ও যদি আমার স্বপ্নই হয়ে থাকে তাহলে এই এই উপহারগুলি আমার কোথা থেকে আসলো। আমি সরি ভাইয়া, হয়তো বা ঘটনার মাঝখানে একটুখানি সমস্যা হয়ে গেছিল, তো যদি ভালো লাগে অবশ্যই বুদ্ধ ফিল্মে শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন, লিসেনারদেরকে সবাইকে বলছি আপনারা বুদ্ধ ফিল্মের সাথে থাকবেন, ধন্যবাদ ভাইয়া।
শুনছেন রেডিও 48 FM ভূত এফএম হাওয়ার ক্লাব উইথ মোর ফান এন্ড ফিয়ার, শুনে আসলাম আনসেন্সর স্টোরি, শুনে আসলাম কুইনের গানা অ্যান্ড দ্য ইনভিজিবল ম্যান। ইনভিজিবল হয়ে যেতে পারলে আসলে কেমন হতো, ভালোই হতো মনে হয় না, যাই হোক সেটা তো আর সম্ভব না, তবে ফিকশনে সম্ভব, তো আপনি এরকম একটা ফিকশনের গল্প আমাদের লিখে পাঠিয়ে দিতে পারেন। পাঠানোর ঠিকানা আবার জানিয়ে দিচ্ছি, ভূত এফএম অ্যাট দ্য রেট রেডিও 48 FM, এখানে মেইল করে পাঠিয়ে দেবেন, সাবজেক্ট ফিল অবশ্যই লিখতে বলবেন না, হরর ক্লাব, আপনার হরর ক্লাব নিয়ে আপনি আমাদের স্টুডিওতে চলে আসতে পারেন, সেজন্য আপনি আমাদেরকে মেইল করুন, আমরা অবশ্যই আপনার সাথে কন্ট্যাক্ট করবো। আপনি আমাদের হরর ক্লাবের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে কানেক্টেড হতে পারেন, www.facebook.com/groups/horrorclub.40, এই হচ্ছে ভূত এফএম হরর ক্লাবের ফেসবুক গ্রুপের অ্যাড্রেস। আর আমাদের সাথে আছে আজকের হরর ক্লাবটি, এবং আজকের হরর ক্লাবের সাথে কথা বলার আগে আবার আপনাদেরকে একটা নিউজ দিয়ে দিতে চাই। সেটা হচ্ছে এই মুহূর্তে আপনি চাচ্ছেন যে কিছু ডাউনলোড করে নিতে বা কোনো মুভি ডাউনলোড করে নিতে, অনেক অনেক ডাউনলোডের ইচ্ছা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে হয়তো আপনার কি বলা যায় মোবাইল ডাটা নেই, তো সেক্ষেত্রে কি করতে পারেন, আপনি যদি গ্রামীণ ফোন ইউজার হয়ে থাকেন তবে আগামীকাল আপনার 3G SIM 4G রিপ্লেস করে নিন, এবং তারপর আপনি যেটা পাবেন সেটা হচ্ছে 5GB ইন্টারনেট পেয়ে যাবেন একদম ফ্রি, মেয়াদ থাকছে 7 দিন, এবং 4G কানেকশন, এটাতে আপনি চালিয়ে যান জিপি স্পিডে আপনার ইচ্ছা মতো ডাউনলোড আপলোড এবং শেয়ার, সবই চলুক জিপি স্পিডে বিস্তারিত জানতে gramminephone.com। শেষ দিকে যেহেতু আমরা 1:40 স্টুডিও করেছে সময়, আসলে একদম শেষ প্রান্তে আমরা আছি এই সময়টাতে, তো এখন আমাদের সাথে আজকে যে হরর ক্লাবের যে মেম্বাররা আছে আমাদের সাথে আছেন তাদের সাথে আরেকবার কথা বলে নিই। আমাদের সাথে আছে রূপ
বাসম থেকে,
সাজেদ বাসাও থেকে।
ওকে, তো পুরো 3 ঘন্টা প্রায় আমরা একসাথে কাটিয়ে দিলাম, তো আশা করি রূপ এবং রূপের আগে অনেক বেশি সাজেদের খুব ভালোই লাগলো।
হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো লেগেছে আর কি।
সাজেদ খুব এক্সাইটেড নাকি স্টুডিওর ভিতরে এসে? আমরা যেটা জানি যে আজকে এই হরর ক্লাব আমাদের জন্য মানে আমরা অনেকদিন ধরে আমাদের অনেকেই বলছিল যে আমরা শুরুতে যেরকম মিস্ট্রি নিয়ে অনেক কিছু বা কোন ফেমাস কোন হন্টেড প্লেস নিয়ে হন্টেড হাউস নিয়ে আমরা কথা বলতাম, আমাদের একটা সেগমেন্ট থাকতো, এখনো থাকে, বন্ধ হয়ে যায়নি অবশ্যই, তো অনেক সময় দেখা যায় প্রত্যেক উইকে হয়তো সেই কালেকশনটা বা সেই প্রিপারেশনটা হয়তো না একটু টাফ হয়ে যায়, তো সেই জন্য আমরা সবসময় হরর ক্লাবগুলোর দিকে তাকিয়ে থাকি যে আপনারা নিয়ে আসুন কোনো মানে এরকম কোনো খবর বা এরকম কোনো ইভেন্টের কথা আপনারা নিয়ে আসতে পারেন, হন্টেড হাউস বা প্লেসের কথা আপনারা নিয়ে আসতে পারেন, সেগুলো আমরা হরর ক্লাবে তুলে ধরবো। তো আজকে হরর ক্লাব সেরকমই একটা মানে খুব ফেমাস একটা হন্টেড হাউসের কথা এসেছে, মে ফ্লাওয়ার্স প্লেস নামে বা সুয়েপি মেনশন এই নামে পরিচিত যুক্তরাষ্ট্রের শিকাগোর একটা বাড়ি, তো সেই বাড়ির কথা শুনি সাজিদের কাছ থেকে। সাজিদ
জি, মেনলি হলো গিয়ে এটা শিকাগোর কয়েক মিনিট দূরে অবস্থিত, বাড়িটির নাম হলো সুয়েপি মেনশন। তো এই বাড়িটি একজন প্রতিষ্ঠাপক একজন একজন বড় ব্যবসায়ী যার নাম হলো জন গ্রেপশেড, তিনি তার এই বাড়িটা আসলে নির্মাণ করেন তার একটা তার কন্যা লরা, লরাকে গিফট করার জন্য। তো 1917 সালে এই বাড়িটা ই করা হয়, বাড়িটা করা হয়, তারপর তার মেয়েকে গিফট করার পরে প্রায় 1937 সালে ওনার মেয়ে লরা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তো ওনার স্বামী ওনাকে অনেক ভালোবাসত, বাইকে ফিল করতে করতে একসময় উনি সুইসাইড করে। তো 1941 সালের দিকে ওনার লাশ পাওয়া যায় বেডরুমে, ওনার হাতে একটা চিঠি ছিল চিকুট। তো তারপর থাকার পরে
এরপর থেকে বাড়িটা কি হন্টেড হয়ে যায়?
এরপর থেকে আসলে বাড়িটা আসলে বাড়ির লোকজন অনেকদিন মেনটেন্স বা দেখাশোনা করে, কিন্তু একটা সময় আর কি মেনটেন্স দায়িত্ব কেউ থাকে না, তারপর থেকে অনেক ভূতের আবাসস্থল হয়ে যায় ওই জায়গাটা, আশেপাশের লোকজন আসলে দেখে ওখানে অনেক হন্টেড বা অনেক আনএক্সপেক্টেড অনেক কিছু দেখেন যে ভূতের একটা আবাসস্থল হয়ে যায়। তো ওখানে অনেকে দেখেছেন নাকি ওখানে লরা এবং তার স্বামী সুইপকেও অনেক দেখা যায় বা অনেক কর্মচারীকেও দেখা যায়। মেনলি ওখানে একটা একবার একটা পায়ের ছাপ, একটা মানে জিনিসটা হলো আর কি আসলে কিসের ছাপ এটা আসলে কেউ বলতে পারতেছে না, জিনিসটা আসলে মানে আনএক্সপেক্টেড বা এখনো এটা কেউ বিশ্লেষণ করতে পারেনি। তো এখন 1987 দিকে জিনিসটা নিলাম উঠার একটা সিস্টেম হয়েছে, এটাকে মেনটেন্স করে সেল করে দিবে। তো দেখা যায় এখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে $19 মিলিয়ন যেটাকে সেল করার একটা ই আসে, কিন্তু সেই বাড়িটা এখনো $9 মিলিয়ন কিনতে চাচ্ছে না, এই জন্য এত সুন্দর বাড়িটা এখনো সেল করতে পারতেছে না।
আচ্ছা, আমার মনে হয় শেষের দিকে একটু ইনফরমেশনে মানে ঘাটতি থাকতে পারে, সেটা হচ্ছে যে বাড়িটা পরবর্তীতে সেল হয়ে যায়, অথবা আসলেই হন্টেড প্লেস বা হন্টেড হাউস হিসেবে যে বাড়িগুলো এখন পর্যন্ত বিশ্ব অনেক পপুলার বা বিখ্যাত নাম করা, তার ভিতরে এই বাড়িটা একটা, এবং যে মানুষটি মিস্টার চার্লস সোয়েপি, আসল কথা হচ্ছে যে হন্টেড হাউস আসলে বানায় কারা, মানে একটা বাড়ি হন্টেড হয় কখন, আশেপাশের মানুষের কাছে যখন সেটা হন্টেড হয় তারপরে সেটা আর কি হন্টেড হিসেবে পরিচিতি পায়, এবং সেইগুলোর ক্ষেত্রে মানে এই ধরনের ব্যাপারে মোস্টলি যেটা দেখা যায় যে কিছু গোস্টলি রিউমার আসলে ছড়িয়ে পড়ে অনেক বেশি, কারণ এরকম দুটি অপমৃত্যু, অপমৃত্যু না, একটা হৃদরোগে আক্রান্ত হয়ে একজন মানুষের মৃত্যু এবং তারপর চার্লস সোয়েপির 25 দিন পরে .32 ক্যালিবার পিস্তল থেকে মাথায় তিনি সুইসাইড করেন এবং একটা চিরকুট লেখা ছিল। সেই চিরকুটের কথাগুলো আসলে সে রিলেটিভসরা বলেছেন যে এরকম একটা চিরকুট পাওয়া যাবে, সেখানে লেখা ছিল অল দ্য নাইট আইভ বিন অ্যাওয়েকেন ইটস হরিবল। তো সেই কথাটা আসলে প্রচলিত হয়েছে, আমরা জানি না আসলে এর পেছনে কতটুকু প্রমাণ আছে। জানা যায় যে চার্লস সোয়েপি শেষ বয়সে এসে ব্যবসায়ও তার অনেক মন্দা যাচ্ছিল, শেষ বয়সে তিনি যথেষ্ট হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং সেই সাথে স্ত্রীর মৃত্যু, সব মিলিয়ে তিনি সিজারের দিকে এগিয়ে যান এবং অপমৃত্যুর পর স্বাভাবিকভাবেই বাড়িতে এরপর তার আত্মীয় স্বজন ছিলেন বেশ কিছুদিন, কিন্তু বলা হয়ে থাকে যেটা প্রচলিত কথা যে 45 বছর পর্যন্ত নাকি বাড়িটা বিক্রি করা যাবে না, এরকম একটা অর্ডার নাকি করা হয় সোয়েপির কাছ থেকে, সেই কথাগুলো প্রচলিত হতে থাকে এবং আস্তে আস্তে মানুষজনও এরকম বলতে থাকে, আশেপাশের মানুষের মুখ থেকে শোনা যায়, সে বাড়িতে মাঝে মাঝে লাইট চলে ওঠে, সে বাড়ির কর্মচারীদেরকে ডিনার মানে ডাইনিং এ খাওয়া খাবার দেওয়া হচ্ছে, সেই দৃশ্যগুলো নাকি দেখা যেতে পারে এবং সাজেদ যেটা বলল একটা অদ্ভুত পায়ের ছাপের দৃশ্য দেখা যায় সেখানে। তো এই সবকিছুই আসলে একটা বাড়িকে হন্টেড হিসেবে প্রমাণ করার জন্য এনাফ, তবে বিশ্বাস করার জন্য অবশ্যই নয়। আপনি আছেন রেডিও ফোর থ্রি এইট এফএম আর চলছে ফোর এফএম হরর ক্লাব। এরকম অসংখ্য অসংখ্য স্টোরি যেগুলো ছড়িয়ে ছিটে আছে সারা বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তের, সেই কথাগুলো ঠিক যেরকম আজকে রূপ এবং সাজেদ আজকে আমাদের জন্য নিয়ে আসলো, এরকম স্টোরিগুলো এরকম মিস্ট্রিয়াস কথাগুলো আপনি আমাদেরকে সাথে নিয়ে আসতে কাছে নিয়ে আসতে পারেন, সেই কথাগুলো আমাদের স্টুডিও থেকে শেয়ার করতে পারেন এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে আমাদের মেল পাঠাতে হবে bhutfm@radiofurti.fm, এখানে হরর ক্লাব সাবজেক্ট ফিল্ডে রেখে মেল করবেন। আপনি হরর ক্লাবের গ্রুপে জয়েন করতে পারেন facebook.com/groups/horrorclub.furti horrorclub.furti। সমস্ত রূপ কিছু বলতে যাচ্ছে?
অ্যাকচুয়ালি আমি আমার একটা ফ্রেন্ডের বার্থডে আজকে।
ওকে,
তো আমি মানে ফ্রেন্ডটা আমার সাজে দুজনের, তো আমরা দুজন চাচ্ছি
শুনছি আমাদেরকে,
হ্যাঁ সে এখন শুনছে আমাদেরকে, তো আমরা চাচ্ছিলাম তাকে উইশ করতে।
তার নাম কি আপনার ফ্রেন্ডের?
জিয়াউল ইসলাম সোহাগ।
জিয়াউল ইসলাম সোহাগ, আপনাকে হ্যাপি বার্থডে। শুভেচ্ছা। তো যারা শুনছেন আমাদেরকে এতক্ষণ শুনলেন 1:47 স্টুডিও ঘুরতে সময়, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। আপনাদের হরর ক্লাবের প্রতি ভালোবাসা অব্যাহত থাকুক, ফুটের প্রতি ভালোবাসা অব্যাহত থাকুক, হরর জনরার যে কোনো স্টোরি আমাদেরকে পাঠিয়ে দিন, অরজনের স্টোরি লিখে পাঠান, কিংবা ফেমাস কোনো রাইটার লেখা কিংবা কোনো বিদেশি গল্প অনুবাদ আমাদেরকে লিখে পাঠাতে পারেন, কিংবা একেবারে কোনো কালেক্টেড স্টোরি, কিংবা আপনার গ্রামে আপনার এলাকায় প্রচলিত যে গল্পগুলো আছে সেগুলো আমাদেরকে পাঠাতে পারেন, আপনার ক্লাবের হয়ে আমাদেরকে পাঠাতে পারেন। ঠিকানা তো আপনার জানাই আছে, bhutfm@radiofurti.fm শহর বা হিমক অভর, কি আছো কোথায়, ফিনা বা উষ্ণ আদর, কি আছো কোথায়, শেষ করবো হাহাকারের গান দিয়ে নচিকেতার কি আছো কোথায়, ম্যাডলি বাঙালি অঞ্জন দত্তের খুব সুন্দর একটা সিনেমা, আমার খুব পছন্দের একটা সিনেমা, একটা ব্যান্ডকে নিয়ে সিনেমা, বাংলায় রক গান করার চেষ্টা করে এবং সেখানে মজা করা হয় যে বাংলায় রক গান হয় নাকি, তো যাই হোক না কেন যারা দেখেননি সিনেমাটা দেখতে পারেন, খুব সুন্দর একটা সিনেমা ম্যাডলি বাঙালি এবং সেই সিনেমার গানগুলো অনেক সুন্দর, সেই সিনেমার একটা গান দিয়ে শেষ করছি নচিকেতার গাওয়া গান কি আছো কোথায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফুর্তি থাকুন, টাটা।